রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ হায়দার। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনীন আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর জীবন এবং সাহাবী যুগের পরিসমাপ্তি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের খবর আবদুল্লাহ ইবনে জুবাইরের কাছে পৌঁছালো, তিনি খুবই মর্মাহত হলেন এবং মক্কায় নিজেকে খলিফা হিসেবে ঘোষণা প্রদান করলেন। স্মরণ করা যেতে পারে, এর আগেও তিনি ইয়াজিদকে বায়াত প্রদান করেননি, এবার তিনি সরাসরি নিজের দিকে বায়াত আহ্বান করলেন এবং এটাই হচ্ছে উম্মার ইতিহাসে প্রথম একত্রে দুইজন খলিফা হওয়ার ঘটনা। আবদুল্লাহ ইবনে জুবাইর তিনি বিদ্রোহ করলেন, মক্কার নিয়ন্ত্রণ নিজের অধিকারে আনলেন এবং এই বিদ্রোহের খবর পৌঁছে গেল মদিনায়। তারাও সেখানে বিদ্রোহ করলো এবং সেখানে ইয়াজিদের নিযুক্ত গভর্নরকে সেখান থেকে সরিয়ে দিল এবং নতুন আমির হিসেবে নিযুক্ত করল আবদুল্লাহ ইবনে হানজালা ইবনে আবু আমরকে। হানজালা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা জানি, তিনি সেই বিশিষ্ট সাহাবি যিনি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন এবং তিনি তখন নববিবাহিত অবস্থায় ছিলেন। বাসর ঘর থেকে সরাসরি তিনি যুদ্ধের ময়দানে গিয়ে হাজির হয়েছিলেন, যে কারণে তিনি গোসল করার সময় পাননি। পরবর্তীতে তার শাহাদাতের পর ফেরেস্তারা আসমান থেকে নাজিল হয়ে তাকে গোসল করিয়েছিলেন এবং এ কারণে তিনি গাসিলুল মালাইকা নামেও পরিচিত। সেই বিশিষ্ট সাহাবী সন্তান আবদুল্লাহকে মদিনার আমির নিযুক্ত করা হলো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার পুত্র ইয়াজিদ, তারা ছিলেন বনু উমাইয়ার সদস্য। বনু উমাইয়ার একটি বিরাট অংশ তারা মদিনাতেও বসবাস করত, তারা ছিল সংখ্যায় প্রায় 1000 ব্যক্তি। যখন মদিনায় বিদ্রোহ করা হলো তখন তারা মারওয়ান ইবনুল হাকামের বাড়িতে আশ্রয় গ্রহণ করলো এবং তাদেরকে অবরুদ্ধ করে রাখা হলো। কারবালার ঘটনা ঘটেছিল 61 হিজরিতে এবং এখন আমরা যে ঘটনা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, অর্থাৎ মদিনায় ইয়াজিদের বাহিনীর আক্রমণের ঘটনা, সেই হাররার যুদ্ধের ঘটনা, সেটা হচ্ছে 62 হিজরি সনের ঘটনা। এ বছরেই মদিনা থেকে একটি প্রতিনিধি দল ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার কাছে আগমন করেছিল এবং ইয়াজিদ মদিনা থেকে আগত সেই প্রতিনিধি দলকে বেশ সম্মানের সাথেই কদর করেছিল এবং উত্তমভাবে মেহমানদারির ব্যবস্থা করেছিল এবং যখন তারা সেখান থেকে মদিনার পথে ফিরে আসছিলেন সেই সময় তাদেরকে প্রায় 1,00,000 দিনার উপহার প্রদান করেছিল। সেই দলের আমির ছিলেন আবদুল্লাহ ইবনে হানজালা, তিনি সেসব উপহার সামগ্রী গ্রহণ করলেন। কিন্তু মদিনায় ফেরত আসার পর তিনি ইয়াজিদের বাইয়াত প্রত্যাখ্যান করেন। এরপরেই ইয়াজিদ মদিনাবাসীদের বিরুদ্ধে সৈন্যবাহিনী প্রেরণ করেছিল এবং যেটা ইতিহাসে হাররার ঘটনা নামে প্রসিদ্ধ। ইয়াজিদের কাছ থেকে যে প্রতিনিধি দল মদিনায় ফেরত আসলেন, তারা ফিরে এসে ইয়াজিদের বিভিন্ন দোষ ত্রুটি বর্ণনা করতে লাগলেন এবং তারা বলছিলেন, আমরা এমন এক ব্যক্তির কাছ থেকে ফিরে এসেছি যার দিনদারিতা নেই, যে মদ পান করে, এমনকি তার কাছে গায়িকারা বাদ্যযন্ত্র সহকারে সঙ্গীত পরিবেশন করে। এবং মদিনাবাসীদের উদ্দেশ্যে তারা বলছিলেন, আমরা তোমাদের কাছে সাক্ষ্য প্রদান করছি যে আমরা তার বাইয়াত প্রত্যাহার করে নিলাম। এ কথা শুনে মদিনাবাসীরাও তাদের বাইয়াত প্রত্যাহার করতে শুরু করলেন। যদিও মদিনাবাসীদের সকলেই এই মতের উপরে ছিলেন না, কয়েকজন বিশিষ্ট ব্যক্তি তারা ভিন্ন মত পোষণ করেছিলেন। যেমন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি সেই কাজের প্রতিবাদ করেছিলেন এবং তার সেই উক্তি সম্পর্কে আমরা পূর্বেই আলোচনা করেছি। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পুত্র আলী, যিনি জাইনুল আবিদিন নামে পরিচিত, তিনিও বায়াত প্রত্যাহার করেননি। আলী রাদিয়াল্লাহু আনহুর আরেকজন সন্তান মুহাম্মদ ইবনুল হানাফিয়া, তিনিও বায়াত প্রত্যাহার করেননি। তারা সেই বিষয়টিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করছিলেন, কারণ তারা ভেবেছিলেন যদি ইয়াজিদের বায়াত প্রত্যাহার করা হয় এবং মদিনা থেকে বিদ্রোহ ঘোষণা করা হয় তখন ইয়াজিদ এমন এক বাহিনী পাঠাবে যারা এখানে এসে আরও বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আরও বেশি অন্যায় অপরাধ ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। এই বিষয়ে চিন্তা করে তারা ভিন্ন মত অবলম্বন করেছিলেন। এবং মুহাম্মদ ইবনুল হানাফিয়া সম্পর্কে আমরা আগেই সেই বর্ণনাটি উল্লেখ করেছি, যখন কিছু ব্যক্তি এসে ইয়াজিদের ব্যাপারে অভিযোগ উপস্থাপন করছিল তখন তিনি সেই বিষয়গুলোর বিপরীত মতামত প্রকাশ করেছিলেন। এখানে ইয়াজিদের গুণগান গাওয়া কোনো উদ্দেশ্য নয়। নিঃসন্দেহে যদি সে সকল কাজে যুক্ত হয়ে থাকে, যেমন মদ পান করা কিংবা সালাতের প্রতি অমনোযোগী থাকা এবং দিনের ক্ষেত্রে শিথিলতা অবলম্বন করা কিংবা গায়িকা সহকারে বাদ্যযন্ত্র শোনা, সেই সমস্ত আসরের আয়োজন করা, এগুলো নিঃসন্দেহে অপরাধ। তবে এগুলো সুনিশ্চিতভাবে প্রমাণ করার মতো উপযুক্ত বর্ণনা ইতিহাসে পাওয়া যায় না। অপরদিকে এই সকল অপরাধের থেকেও আরও অনেক গুণে মারাত্মক যে সকল অপরাধ, সেগুলো ইয়াজিদের মাধ্যমেই সংঘটিত হয়েছে। সেগুলো কেবলমাত্র তার ব্যক্তিগত ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সেই সকল অপরাধের ক্ষতির কারণে পুরো উম্মাহ আক্রান্ত হয়েছে। যেমন কারবালার ঘটনা সম্পর্কে গত পর্বে আমরা জেনেছি এবং এই পর্বে আমরা যেই ঘটনা সম্পর্কে জানতে যাচ্ছি সেই ঘটনা ঘটেছিল সরাসরি ইয়াজিদের নির্দেশে এবং সেটা হচ্ছে হাররার সেই মর্মান্তিক ঘটনা, যা মদিনাবাসীদের উপর আক্রমণ করা হয়েছিল এবং সেখানে আক্রমণ করে 3 দিন পর্যন্ত ক্রমাগত হত্যাকাণ্ড, লুটতরাজ, অরাজকতাসহ নানা রকমের অপরাধ একত্রে সংঘটিত হয়েছে। সুতরাং এই সকল অপরাধের কারণে ইয়াজিদ ইতিহাসে একজন অত্যাচারী ফাসেক শাসক হিসেবে পরিচিত। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তাকে অভিশাপ প্রদান করা যাবে কিনা এই বিষয়ের উপর পক্ষে বিপক্ষে আলোচনা করেছেন। এই বিষয়ে কিছু মতামত আমরা সামনের দিকে উল্লেখ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মদিনাবাসীরা যখন বায়াত প্রত্যাহার করল, তখন ইয়াজিদ সেখানে তার প্রতিনিধি হিসেবে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। তিনি মদিনায় এসে মদিনাবাসীদেরকে বিদ্রোহ করতে নিষেধ করলেন এবং এর পরিণতি সম্পর্কে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করলেন এবং আনুগত্যের দিকে ফিরে আসতে অনুরোধ করলেন। তিনি তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে বললেন এবং জানালেন শামবাসীদের মোকাবেলা করার মতো যথেষ্ট শক্তি মদিনাবাসীদের নেই। এবং বাস্তবে সেটাই ঘটল। ইয়াজিদ 10,000 সৈন্যের এক বিরাট বাহিনী পাঠালো মদিনাবাসীদের উপর আক্রমণ পরিচালনা করার জন্য এবং সে সরাসরি নির্দেশ দিয়ে দিল, এই বাহিনী প্রথমে মদিনায় যাবে, সেখানকার বিদ্রোহ দমন করবে, এরপর একই বাহিনী যাবে মক্কায় এবং সেখানে গিয়ে আবদুল্লাহ ইবনে জুবাইরের বিদ্রোহকেও দমন করবে। মক্কা ও মদিনা সম্পর্কে আমরা জানি এই দুটি অঞ্চল হচ্ছে হারামের অন্তর্ভুক্ত, যেখানে এমনকি অস্ত্র বের করা নিষিদ্ধ, অথচ ইয়াজিদ সেখানে একটি যুদ্ধের বাহিনী পাঠিয়ে দিচ্ছে তাদেরকে দমন করার জন্য। নিঃসন্দেহে এটি ছিল একটি মারাত্মক সীমালঙ্ঘন। ইয়াজিদ তার বাহিনীর আমির হিসেবে নিযুক্ত করল মুসলিম ইবনে উকবা নামে একজন বৃদ্ধ ব্যক্তিকে। সে বিস্তারিত নির্দেশনা দিয়ে জানিয়ে দিল, যদি মুসলিম ইবনে উকবা কোনো বিপদে আপতিত হয় অথবা তার মৃত্যু ঘটে, তাহলে পরবর্তীতে কমান্ড গ্রহণ করবে হুসাইন ইবনে নুমায়ের আস-সাকুনি, তাকে আমির হিসেবে নিযুক্ত করা হবে। এর আগে ইয়াজিদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পত্র পাঠিয়েছিল যেন সেও মক্কায় যে বাহিনী পাঠানো হবে সেই বাহিনীর অংশ হিসেবে যোগদান করে। কিন্তু ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার সেই আদেশ অমান্য করেছিল এবং সে বলেছিল, আল্লাহর কসম, আমি ইয়াজিদের মতো ফাসিক ব্যক্তির জন্য একসাথে এই ধরনের দুইটি কাজ একত্রিত করতে পারি না। অর্থাৎ সেই দুইটি কাজ হচ্ছে, প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার পুত্র তাকে হত্যা করার অপরাধ এবং দ্বিতীয় মহাসম্মানিত বাইতুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার অপরাধ। অর্থাৎ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেও ইয়াজিদের সেই নির্দেশকে প্রত্যাখ্যান করল। হিজরতের 63 বছর পর দিলহজ মাসে মদিনায় এসে ইয়াজিদের বাহিনী উপস্থিত হলো এবং সেখানে একটি ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হলো, যেটা ইতিহাসে হাররার যুদ্ধ নামে পরিচিত। মদিনাবাসীদেরকে ঘেরাও করা হলো, তাদেরকে আত্মসমর্পণ করার ঘোষণা দেওয়া হলো, কিন্তু তারা অস্বীকার করলেন। এরপর মুসলিম ইবনে উকবা সেখানে সংঘর্ষের সূচনা ঘটালো এবং মদিনাবাসীরা পরাজিত হলো। শুধুমাত্র তাই নয়, মদিনাবাসীরা পরাজিত হওয়ার পর ক্রমাগত 3 দিন পর্যন্ত সেখানে লুটপাট, হত্যাকাণ্ড, অত্যাচার এবং অন্যান্য নানা রকমের অপরাধের এক মহোৎসব শুরু হলো। মুসলিমদের সম্পদ এবং রক্তকে তারা হালাল করে নিল। ঐতিহাসিকরা উল্লেখ করেছেন হাররার যুদ্ধে মদিনার প্রায় 4,000 ব্যক্তিকে হত্যা করা হয়েছিল। বিভিন্ন বর্ণনায় এই সংখ্যা আরও বেশি বলে উল্লেখ করা হয়েছে। অথচ সেই মদিনায় বসবাস করতেন সাহাবায়ে কেরাম এবং তাদের বংশধররা। তাদের জান এবং মালকে ইয়াজিদের বাহিনী হালাল করে নিল। এই সকল অপকর্মের কারণে মুসলিম ঐতিহাসিকগণ মুসলিম ইবনে উকবাকে মুসরিফ ইবনে উকবা নামে ইতিহাসে উল্লেখ করেছেন। ইয়াজিদের সেই নির্দেশনা এবং মদিনার উপর যে সকল অন্যায় অপরাধ সংঘটিত হয়েছিল সেই সম্পর্কে আলোচনা করে ওলামায়ে কেরাম বলেছেন, ইয়াজিদ 3 দিনের জন্য মদিনাকে লুটপাটের লক্ষ্যে মুসলিম ইবনে উকবাকে অনুমতি দিয়ে মারাত্মক ভুল করেছিল। এটা অত্যন্ত জঘন্য এবং মারাত্মক এক অপরাধ। এই ঘটনার কারণে সাহাবায়ে কেরামের এক বিরাট দল এবং তাদের সন্তানাদি নিহত হয়েছেন। এর আগে ইয়াজিদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথীদেরকে হত্যা করেছিল, আর এবার সে মদিনা মুনাওয়ারায় এই ধরনের জঘন্য কাজের লাইসেন্স প্রদান করল। এমন কোনো অপরাধ নেই যা সেখানে সংঘটিত হয়নি। ইয়াজিদের প্রেরিত সেই বাহিনীর সেনাপতি মুসলিম ইবনে উকবা যখন মদিনার কাজ শেষ করে মক্কার দিকে অগ্রসর হচ্ছিল, তখন আল্লাহ তাআলার তাকদীর অনুসারে তার মৃত্যু ঘটে যায় এবং পরবর্তীতে নেতৃত্ব গ্রহণ করে হুসাইন ইবনে নুমায়ের আস-সুকুনি। সে এগিয়ে যাচ্ছিল মক্কার দিকে আবদুল্লাহ ইবনে জুবায়েরকে দমন করার জন্য। ওদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যারা সমর্থক ছিলেন তারাও এসে আবদুল্লাহ ইবনে জুবায়েরের সঙ্গে মক্কায় জড়ো হচ্ছিলেন। এরকম একজন ব্যক্তি ছিল মুখতার আস-সাকাফি, যার সম্পর্কে একটু পরেই আমরা আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি। মক্কা মদিনা আক্রমণ এবং সেখানে হত্যাকাণ্ড পরিচালনা করা, এটা নিঃসন্দেহে অত্যন্ত মারাত্মক একটি অপরাধ ছিল, যে কারণে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করতে বিলম্ব করলেন না। মুসলিম ঐতিহাসিকরা বিষয়টিকে এভাবেই ব্যাখ্যা করেছেন, সেই বাহিনীর আমির মুসলিম ইবনে উকবা পথিমধ্যে নিহত হলো, অপরদিকে ইয়াজিদ সেও দীর্ঘজীবন লাভ করতে পারেনি, অথচ সে চেয়েছিল এই সকল বিদ্রোহ দমন করে তার ক্ষমতাকে দীর্ঘস্থায়িত্ব প্রদান করবে। ইয়াজিদের খিলাফতকালের মেয়াদ ছিল মাত্র 3 বছর 8 মাস। এই বাহিনী যখন গিয়ে মক্কায় অবরোধ করেছিল তখনই খবর আসলো ইয়াজিদ মৃত্যুবরণ করেছে। 38 বছর বয়সে ইয়াজিদ তার দুনিয়ার হায়াত শেষ করে আখিরাতে উপযুক্ত পুরস্কারের জন্য চলে যায়। এভাবেই আল্লাহ তাআলা প্রত্যেক জালিমকে পাকড়াও করে থাকেন। মদিনাবাসীদের উপরে আক্রমণ করা সেই ঘটনা সম্পর্কে ইবনে কাসির রাহিমাহুল্লাহ সেই সকল হাদিস উল্লেখ করেছেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মর্যাদা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ মদিনাবাসীদের সাথে ষড়যন্ত্র করে তাহলে লবণ যেভাবে পানিতে গলে নিঃশেষিত হয়ে যায় সেও তেমনইভাবে গলে নিঃশেষ হয়ে যাবে। এই হাদিসটি এসেছে বুখারিতে। মুসলিম শরীফে এসেছে, যদি কোনো ব্যক্তি মদিনাবাসীদের সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে এমনভাবে গলাবেন যেভাবে সীসা আগুনে গলে যায় কিংবা লবণ যেভাবে পানিতে গলে যায়। ইমাম আহমাদ বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদিনাবাসীদেরকে অন্যায়ভাবে ভীত সন্ত্রস্ত করবে তাকে আল্লাহও ভীত সন্ত্রস্ত করবেন এবং তার উপর আল্লাহ, ফেরেস্তা এবং সমস্ত মানব জাতির অভিশাপ বর্ষিত হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার থেকে কোনো ফিদিয়া বা বিনিময় গ্রহণ করবেন না। এই সকল বর্ণনার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের মধ্যে কেউ কেউ ইয়াজিদ ইবনে মুয়াবিয়াকে লানত বা অভিশাপ করার অনুমতি প্রদান করেছেন। তবে এই বিষয়ে কোনো ঐক্যমত প্রতিষ্ঠিত হয়নি। অন্যান্য উলামায়ে কেরামদের অনেকে তাকে অভিশাপ প্রদান করা থেকে বিরত থাকার কথা উল্লেখ করেছেন। তবে এই বিষয়ের উপরে সকলে একমত হয়েছেন, ইয়াজিদ ছিল একজন ফাসিক নেতা। আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা যখন মক্কায় নিজেকে আমির ঘোষণা করলেন এবং আমিরুল মুমিনিন হিসেবে বায়াত গ্রহণ করছিলেন, তখন ইরাকের কুফা থেকে একজন ব্যক্তি তার দলবল নিয়ে এসে সেখানে হাজির হলো। সেই ব্যক্তির নাম ছিল মুখতার ইবনে আবি উবায়দ আস সাকাফি। সে ছিল বনু সাকিফ গোত্রের সদস্য, তায়েফের বনু সাকিফ গোত্র। এই একই গোত্রের সদস্য ছিল হাজ্জাজ বিন ইউসুফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাকিফ গোত্র থেকে একজন মিথ্যাবাদী এবং একজন মুবির বা ধ্বংসকারীর আবির্ভাব ঘটবে। সামনের বর্ণনা থেকে স্পষ্ট হবে এই মিথ্যাবাদী ছিল মুখতার ইবনে আবি উবায়দ আস সাকাফি এবং সেই ধ্বংসকারী ব্যক্তি ছিল হাজ্জাজ বিন ইউসুফ। মুখতার আস সাকাফি প্রথমে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সমর্থক হিসেবে এসে আবদুল্লাহ ইবনে জুবাইরকে সমর্থন করতে শুরু করে, তাকে বায়াত প্রদান করে। কিন্তু পরবর্তীতে যখন সে কুফায় ফিরে যায় তখন নিজেই বিভিন্ন বিভ্রান্ত মতবাদ ছড়াতে থাকে। কুফা ছিল তার শক্তির কেন্দ্র, সেখানে ছিল তার অনুসারী বাহিনী। সেখানে গিয়ে সে এমনকি নিজের জন্য নবুয়ত পর্যন্ত দাবি করেছিল এবং সে দাবি করত তার কাছে ফেরেস্তা জিব্রাইল আলাইহিসসালাম ওহী নিয়ে আসেন। এবং বর্তমানে শিয়া মতবাদের যে সকল ধারণা তার অনেকগুলো সূচনা ঘটেছিল মুখতার আস সাকাফি সেই ব্যক্তির মাধ্যমে। শিয়া মতবাদে তাকদীর পরিবর্তিত হতে পারে বা বাদা এবং রাজা বা পুনর্জন্ম কিংবা ইমামদের প্রত্যাবর্তন, তারা ফিরে আসেন, এই সকল ধারণার প্রচলন ঘটেছিল এই ব্যক্তির মাধ্যমে। ইমামতের ধারণার প্রবর্তনকারী হিসেবেও মুখতার আস সাকাফিকে চিহ্নিত করা হয়। এমনকি সে আলী রাদিয়াল্লাহু আনহুর পুত্র মুহাম্মদ ইবনুল হানাফিয়াকে মাহাদি বলেও দাবি করেছিল। বলাই বাহুল্য, মুহাম্মদ ইবনুল হানাফিয়া তার এই সকল ভ্রান্ত দাবিকে প্রত্যাখ্যান করেছেন। পরবর্তী ঘটনায় আমরা দেখতে পাই আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ভাই মুসা ইবনে জুবাইর মুখতার আস সাকাফি সেই মিথ্যাবাদী ব্যক্তিকে হত্যা করেছিলেন। সে দুই বছর পর্যন্ত কুফায় তার অনুসারীদেরকে নিয়ে কর্তৃত্ব করেছিল। সে নিহত হলেও তার সেই সকল বিভ্রান্ত মতবাদ কুফা থেকেই পরবর্তীতে শিয়া ধর্মে ছড়িয়ে পড়ে। ঐতিহাসিকরা উল্লেখ করেছেন, মুখতার আস সাকাফির আগ পর্যন্ত যারা শিয়া ছিল তারা কেবলমাত্র রাজনৈতিক বিষয়ে মত পার্থক্যের কারণেই আলীর অনুসারী হিসেবে কিংবা হুসাইনের অনুসারী হিসেবে তার দল বা তাদের শিয়া এই নামে নিজেদেরকে পরিচিত করত। কিন্তু মুখতার আস সাকাফির পর তাদের মধ্যে ভিন্ন ধর্মীয় মতবাদের বিকাশ ঘটে। ধীরে ধীরে বর্তমানে আমরা দেখতে পাই শিয়া মতবাদ সম্পূর্ণ একটি পৃথক ধর্ম হিসেবে আবির্ভূত হয়েছে। এই সম্পর্কে পৃথক একটি পর্বে পূর্বেই আমরা বিস্তারিত আলোচনা করেছি। আবদুল্লাহ ইবনে জুবাইরের সঙ্গে আরও বেশ কিছু ব্যক্তিরা এসে যোগদান করে। সেই সময়টি ছিল একটি ফিতনার সময় এবং বিভিন্ন দল উপদল সৃষ্টি হচ্ছিল। খারেজিদের একটি দল এসে মুখতার আস সাকাফির সঙ্গে যোগদান করেছিল। মূলত তাদের উদ্দেশ্য ছিল ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করা এবং যারা ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করবে তাদের প্রতি সহায়তা প্রদান করা। এভাবে নাফি ইবনে আজরাক নামক একজন ব্যক্তি তার গোত্রকে নিয়ে মক্কায় চলে আসে আবদুল্লাহ ইবনে জুবাইরকে সাহায্য করার জন্য। সুতরাং বিভিন্ন দল নিয়ে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বেশ শক্তিশালী অবস্থায় ছিলেন। ওদিকে ইয়াজিদের বাহিনী 64 হিজরির 26 মুহররম তারিখে মক্কায় এসে পৌঁছায়। সেই বাহিনীর আমির ছিল হুসাইন ইবনে নুমায়ের আস-সুকুনি। সে মক্কায় প্রবেশ করার চেষ্টা করে কিন্তু মক্কা চারদিক থেকে সুরক্ষিত অবস্থায় ছিল, শহরের ভেতরে প্রবেশ করা তার জন্য সম্ভব ছিল না। সে কিছুটা সংঘর্ষ বা লড়াইয়ের চেষ্টা করে কিন্তু এরপরেও শহরের ভেতরে ঢুকতে ব্যর্থ হয়। তখন সে নির্দেশ প্রদান করে মানজানিক বা সেই আমলের ভারী পাথর নিক্ষেপকারী যে সকল যন্ত্র সেগুলো স্থাপন করার। সেগুলো স্থাপন করা হলো। এরপর সে হারাম শরীফের ভেতরে বাইতুল্লার ভেতরে ভারী ভারী পাথর সেই যন্ত্রের মাধ্যমে নিক্ষেপ করতে শুরু করল। এভাবে যখন পাথর নিক্ষেপ করা হয় তখন সেটা কোথায় গিয়ে পড়বে তা চিহ্নিত করা যায় না, ফলে সেখানে অনেক নারী শিশু পর্যন্ত আহত হলেন, এমনকি হারাম শরীফের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হল। কাবার কাছে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর একটি তাবু ছিল যেখানে যুদ্ধাহত ব্যক্তিদেরকে সেবা দেওয়া হতো। সেখানে একটি অংশে একবার আগুন লেগে গেল এবং সেই আগুন ছড়িয়ে গিয়ে কাবাকে স্পর্শ করল এবং তাদের নিক্ষিপ্ত পাথর এবং আগুনের কারণে কাবার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলো, ভেঙে পড়ল। যে বাইতুল্লাহ হারাম শরীফের অন্তর্ভুক্ত যেখানে কোনো ধরনের রক্তপাত করা নিষিদ্ধ, অস্ত্র বের করা নিষিদ্ধ, সেখানে ইয়াজিদের বাহিনী সরাসরি যুদ্ধ শুরু করল। এরকম অবরুদ্ধ অবস্থায় মক্কায় খবর আসলো ইয়াজিদ মৃত্যুবরণ করেছে। মাত্র 3 বছর 8 মাস খলিফা হিসেবে দায়িত্ব পালন করার পর ইয়াজিদ ইবনে মুয়াবিয়া মৃত্যুবরণ করল। সেই সময় তার বয়স হয়েছিল আনুমানিক 38 বছর। ওদিকে শামে ইয়াজিদের পরে খলিফা নিযুক্ত করা হলো ইয়াজিদের পুত্র মুয়াবিয়াকে। মুয়াবিয়া ইবনে ইয়াজিদ তিনি ছিলেন পরবর্তী খলিফা। তিনি তার পিতার মতো ছিলেন না। ঐতিহাসিকরা উল্লেখ করেছেন ইয়াজিদের পুত্র যে মুয়াবিয়া তিনি বেশ নেককার ব্যক্তি ছিলেন, দিনদার ব্যক্তি ছিলেন। তিনি আবু আব্দুর রহমান নামেও পরিচিত ছিলেন। তিনি তার জীবনভর খুবই অসুস্থ ছিলেন এবং যখন তিনি খলিফার পদে আসীন হন তখনও তিনি অসুস্থ। এরপর মাত্র 40 দিন পর্যন্ত তিনি জীবিত ছিলেন, অর্থাৎ তিনি তার হায়াতের শেষ সময় তখন কাটাচ্ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত অসুস্থ অবস্থায় তিনি থাকার কারণে খলিফার কর্মস্থলে গিয়েও হাজির হতে পারেননি। মাত্র 40 দিনের সেই সময়ে তিনি বিশেষ কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি, এমনকি খলিফা হিসেবে সালাতের ইমামতিও করতে পারেননি। যখন তার মৃত্যু ঘনিয়ে আসছিল সেই অবস্থায় শামবাসীরা তাকে অনুরোধ করলেন আপনি আপনার পরবর্তী উত্তরাধিকারী নিযুক্ত করে যান, কিন্তু জবাবে তিনি বললেন আমি এই দায়িত্ব গ্রহণের পর এই পদের মিষ্টতা যেভাবে উপলব্ধি করতে পারিনি তেমনইভাবে এর তিক্ততাও আস্বাদন করতে পারিনি। তিনি ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন আমি দায়িত্ব গ্রহণ করার পর নিজেকে পেয়েছি দুর্বল, অসুস্থ এবং অক্ষম অবস্থায়। আমি চেয়েছিলাম আবু বকর যেভাবে ওমরকে নিযুক্ত করেছিলেন সেই রকম তোমাদের মাঝে ওমরের মতো একজন ব্যক্তিকে খুঁজে বের করতে, কিন্তু সেই রকম কাউকে আমি তোমাদের মাঝে খুঁজে পাইনি। এরপর আমি চেয়েছিলাম ওমর যেভাবে 6 সদস্য বিশিষ্ট একটি সুরা কমিটি গঠন করে গিয়েছিলেন সেই রকম একটি কমিটি গঠন করতে, কিন্তু সেই রকম 6 ব্যক্তিকেও আমি তোমাদের মাঝে খুঁজে পাইনি। কাজেই তোমরাই এখন দায়িত্বশীল, যাকে তোমরা উপযুক্ত মনে করো তাকেই পরবর্তী খলিফা বানাও। এভাবে 40 দিন পর ইয়াজিদের পুত্র মুয়াবিয়া তিনি পরবর্তী কাউকে খলিফা নিযুক্ত না করেই ইন্তেকাল করলেন এবং সেই সময়ে কেবলমাত্র একজনই খলিফা ছিলেন এবং তিনি হচ্ছেন আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা। এ কারণেই ওলামায়ে কেরাম 63 হিজরি থেকে শুরু করে আবদুল্লাহ ইবনে জুবায়ের শাহাদাত পর্যন্ত অর্থাৎ 73 হিজরি সময়কাল পর্যন্ত সময়কে সর্বসম্মতভাবে আবদুল্লাহ ইবনে জুবায়ের খিলাফত হিসেবে চিহ্নিত করেছেন। এদিকে মক্কায় ইয়াজিদের মৃত্যু এবং তারপর পরবর্তী খলিফা মুয়াবিয়া ইবনে ইয়াজিদ উভয়ের মৃত্যুর সংবাদ এসে পৌঁছালো। সেই সময় কেবলমাত্র একজনই খলিফা, তিনি হচ্ছেন আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তখন হুসাইন ইবনে নুমাইর আস-সুকুনি, যে কিনা মক্কা অবরোধ করে রেখেছিল, সেই ব্যক্তি সম্পূর্ণভাবে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করল। তার অন্তরের খবর সম্পর্কে আমরা কেউই অবগত নই, কিন্তু সে তার অবস্থান পরিবর্তন করে ঘোষণা দিল আমাদের এখন কোনো আমির নেই, এখন আমির এবং খলিফা হচ্ছেন আবদুল্লাহ ইবনে জুবায়ের। সে বলল আমি আবদুল্লাহ ইবনে জুবায়ের কাছে বাইয়াত দিতে আগ্রহী, কিন্তু সে একটি শর্ত স্থাপন করল এবং সে বলল মক্কা থেকে বেশ কিছু দূরে একটি স্থানে গিয়ে আবদুল্লাহ ইবনে জুবায়েরকে সে বায়াত প্রদান করবে যেখানে থাকবে তার সৈন্যবাহিনী। স্বাভাবিকভাবেই আবদুল্লাহ ইবনে জুবায়ের তার সেই ঘোষণাকে বিশ্বাস করলেন না। এরপর হুসাইন ইবনে নুমাইর আস-সুকুনি সে তার বাহিনী নিয়ে শামে ফেরত গেল। এভাবে 64 হিজরির মক্কার অবরোধের ঘটনা সমাপ্ত হল। ধীরে ধীরে উম্মার অন্যান্য অংশ থেকেও আবদুল্লাহ ইবনে জুবায়ের কাছে বায়াত আসতে থাকল। কেবলমাত্র শামের ক্ষুদ্র একটি অঞ্চল বাদে সম্পূর্ণ উম্মাহ আবারও একজন একক খলিফার অধীনে ঐক্যবদ্ধ হল। এবারে আমরা খলিফা আমিরুল মুমিনিন আবদুল্লাহ ইবনে জুবায়ের সম্পর্কে কিছু তথ্য জেনে নিচ্ছি। আবদুল্লাহ ইবনে জুবায়ের তার পূর্ণ নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে জুবায়ের ইবনুল আওয়াম ইবনুল খুয়াইলিদ ইবনে আসাদ। তার কুনিয়াত বা উপনাম ছিল আবু বকর এবং আমরা জানি তার নানা ছিলেন কে, তিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবদুল ইবনে জুবায়ের তিনি নিজেও ছিলেন একজন সাহাবি এবং একজন সাহাবির সন্তান। তার পিতামাতা উভয়ে ছিলেন সাহাবি। তার মা ছিলেন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তার খালা ছিলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার দাদি ছিলেন সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু। তার দাদা ছিলেন আওয়াম ইবনুল খুয়াইলিদ এবং এই খুয়াইলিদের আরেক সন্তান ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন উম্মুল মুমিনিন। আবদুল ইবনে জুবায়ের জন্মগ্রহণ করেছিলেন হিজরতের বছরে। সুতরাং হিজরতের পরে যতগুলো বছর বর্ণনা করা হবে সেটাই হচ্ছে তার বয়স। তিনি 73 হিজরি পর্যন্ত জীবিত ছিলেন, এরপর শাহাদাত বরণ করেছিলেন। তার জন্মের ঘটনাটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। তিনি ছিলেন মুসলিমরা মদিনায় হিজরত করার পর মুহাজিরদের মধ্যে প্রথম পুত্র সন্তান। মুসলিমরা যখন মদিনায় হিজরত করে আসছিলেন তখন মদিনার ইহুদিরা গুজব রটিয়ে দিয়েছিল যে আমরা মুসলিমদের উপরে জাদুটোনা করেছি, কাজেই এখন থেকে মুসলিমদের আর কোনো পুত্র সন্তান জন্ম হবে না। এবং দেখা গেল বাস্তবেই বেশ কিছু সময় পর্যন্ত মদিনায় আসার পর মুসলিমদের ঘরে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করছিল না, হলেও মৃত সন্তান জন্ম হচ্ছিল। কাজেই কিছু মানুষ বিশ্বাস করতে শুরু করলো হয়তোবা ইহুদিদের কথাই সত্য, তারা মুসলিমদের উপরে অভিশাপ দিয়েছে, জাদুটোনা কার্যকর করেছে, কারণ মুসলিমদের সংখ্যাবৃদ্ধি, পুত্র সন্তান জন্ম এগুলো হচ্ছিল না। এরকম একটি সময়ে আসমা রাদিয়াল্লাহু আনহা গর্ভবতী অবস্থায় মদিনায় আসলেন এবং সেই সময়ে তার গর্ভধারণের শেষ পর্যায়ে চলছিল। মদিনার উপকণ্ঠ কুবায় পৌঁছানোর পর তিনি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক একটি ফুটফুটে সন্তানের জন্ম দিলেন এবং সেই শিশুটি জন্মের পর মৃত্যুবরণ করল না, বরং সে সুস্থ থাকল। এই সংবাদে মুসলিমরা খুবই খুশি হলেন এবং তারা আনন্দের সাথে একত্রিত হয়ে মিছিল করতে করতে সেই শিশুটিকে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ শিশুটির নানার কাছে এসে হাজির হলেন। আবু বকর সিদ্দিক সেই শিশুটিকে নিয়ে সরাসরি আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং সেটি ছিল মুসলিমদের জন্য খুবই আনন্দের একটি মুহূর্ত। মুসলিমরা সেই শিশুটিকে নিয়ে আবু বকরের সাথে মিছিল করতে করতে উচ্চস্বরে আল্লাহু আকবার তাকবীর দিতে দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হলেন। সুতরাং আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা তিনি যখন জন্মগ্রহণ করছিলেন তখন সাহাবায়ে কেরাম আনন্দিত হয়েছিলেন এবং তার জন্য তাকবীর দিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবজাতকের মুখে তাহানিক করলেন, অর্থাৎ একটি খেজুর মুখে নিয়ে চিবিয়ে নরম করে সেই বাচ্চার মুখে দিলেন। তিনি সেই শিশুটির নাম রাখলেন আবদুল্লাহ। এভাবে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর সন্তান তিনি আবদুল্লাহ ইবনে জুবায়ের নামে পরিচিত হলেন। আবদুল্লাহ ইবনে জুবায়ের তিনি দেখতে তার নানা আবু বকর সিদ্দিকের মতোই ছিলেন, তার গালে ছিল পাতলা দাড়ি। তার সম্পর্কে বলা হয়ে থাকে শৈশব থেকেই তিনি খুবই সাহসী ছিলেন, এমনকি শিশুকালে প্রথম যে শব্দ তিনি উচ্চারণ করেছিলেন সেটা ছিল আস-সাইফ বা তরবারি, কারণ তিনি বেড়ে উঠেছিলেন একজন যোদ্ধার ঘরে। তার পিতা জুবায়ের রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের শ্রেষ্ঠ যোদ্ধাদের একজন। আবদুল্লাহ ইবনে জুবায়ের তিনি নিজের সম্পর্কে বলতেন, আমি কখনোই তরবারি পরিত্যাগ করব না শারীরিকভাবে না মৌখিকভাবে, অর্থাৎ তার মুখ এবং হাত উভয়টাই তরবারির মতো চলবে। তার তিনটি বিশেষ গুণ ছিল সাহস, আল্লাহর ইবাদত এবং বাগ্মিতা। তিনি অত্যন্ত বাগ্মী একজন ব্যক্তি ছিলেন। দৈহিকভাবেও তিনি ছিলেন খুবই শক্তিশালী, শ্রেষ্ঠ যোদ্ধাদের অন্যতম। আবদুল্লাহ ইবনে জুবায়ের সাহসিকতা সম্পর্কে তার শৈশব থেকেই একটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু মানুষ এসে বায়াত প্রদান করছিলেন। সেই অবস্থায় জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তার সন্তান আবদুল্লাহকেও পাঠিয়ে দিলেন বায়াত প্রদান করার জন্য। সেখানে অন্যান্য বাচ্চারা যখন ভয় পাচ্ছিল তখন আবদুল্লাহ তাদেরকে ঠেলে সামনে এগিয়ে আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত প্রদান করতে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে মুচকি হাসলেন এবং বললেন, হাজা ইবনু আবি, যেমন বাবা তেমন ছেলে। শৈশবের আরেকটি ঘটনায় তার সাহসী মানসিকতার দৃষ্টান্ত ফুটে উঠেছে। একদিন আবদুল্লাহ ইবনে জুবায়ের তার খেলার সাথী বাচ্চাদের সাথে খেলছিলেন, তখন সেখানে খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অতিক্রম করে গেলেন। ছোট বাচ্চারা খলিফা ওমর ইবনুল খাত্তাবকে দেখে ভয়ে এদিকে সেদিকে দৌড়ে পালাতে লাগল। ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রভাবশালী ব্যক্তিত্বের কারণে সকলেই তাকে সমীহ করত, এটা ছিল একটি ভক্তি মিশ্রিত শ্রদ্ধা। অন্য বাচ্চারা দৌড়ে পালিয়ে গেলেও আবদুল্লাহ নিজের জায়গায় স্থির থাকলেন, তিনি পালালেন না। ফলে এই দৃশ্যটি সহজেই ওমর রাদিয়াল্লাহু আনহুর নজর কাড়ল। তিনি এসে জিজ্ঞাসা করলেন, তুমি কেন অন্য বাচ্চাদের মতো দৌড়ে পালালে না? আবদুল্লাহ জবাব দিলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি তো কোনো অপরাধ করিনি, আর রাস্তাও এত সরু নয় যে আমাকে সরে গিয়ে আপনাকে জায়গা ছেড়ে দিতে হবে। আবদুল্লাহ ইবনে জুবায়ের তার এই বীরত্ব এবং সাহসিকতার দৃষ্টান্ত যুদ্ধের ময়দানেও স্থাপন করেছেন। তার সম্পর্কে বর্ণনা এসেছে এমনকি শিশু বয়সেও তিনি বিভিন্ন যুদ্ধে নানাভাবে অংশগ্রহণ করেছেন। খন্দকের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, অথচ সেই সময় তার বয়স মাত্র 5 বছর। এরপর 10 বছর বয়সে রোমানদের বিরুদ্ধে যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং যখন ইয়ারমুকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তখন তার বয়স 13 বছর। শৈশবে সরাসরি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ না করলেও সংশ্লিষ্ট বিভিন্ন কাজে তিনি মুসলিমদেরকে সহযোগিতা প্রদান করতেন এবং সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়েই পরবর্তীতে তিনি একজন পূর্ণাঙ্গ বীর যোদ্ধায় পরিণত হয়েছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে যখন উত্তর আফ্রিকায় অভিযান পরিচালনা করা হয়েছিল তখন সেখানে তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন, যা সম্পর্কে আমরা পূর্বেই আলোচনা করেছি। উত্তর আফ্রিকায় অভিযান পরিচালনাকালে তিনি একা তার সাথে অল্প কিছু ব্যক্তিদেরকে নিয়ে প্রতিপক্ষ বাহিনীর প্রধান ব্যক্তি অর্থাৎ উত্তর আফ্রিকার সেই অঞ্চলের রাজাকে হত্যা করেছিলেন। এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিয়েছিলেন আব্দুল ইবনে জুবায়ের যেন নিজের মুখেই মদিনায় সেই বিশেষ ঘটনাটি বর্ণনা করেন। এই ঘটনাগুলো সম্পর্কে পূর্বে আমরা আলোচনা করেছি। আব্দুল ইবনে জুবায়ের তিনি আল্লাহ তাআলার একজন আবেদ ছিলেন। ফিকহের কিতাবে খুশুর অধ্যায়ে তার নাম প্রায়শই দেখতে পাওয়া যায়। এর কারণ হচ্ছে তিনি অত্যন্ত খুশু খুজু সহকারে সালাত আদায় করতেন, সালাত আদায়কালে মোটেও নড়াচড়া করতেন না। তার সম্পর্কে বর্ণনা এসেছে এমনকি যখন তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন পাখিরা মনে করত যেন এটি একটি গাছের খুঁটি বা গাছের গুঁড়ি, তার মাথার উপরে পাখি এসে বসে যেত। তিনি তার দৈহিক শক্তিকে আল্লাহর ইবাদতের কাজে ব্যয় করতেন। এমন সময়েও তিনি আল্লাহর ইবাদত করতে পারতেন যখন অন্যান্য ব্যক্তিরা হাঁপিয়ে যেত বা তা করার সামর্থ্য রাখত না। একবার মক্কায় পাহাড়ি ঢলের কারণে বন্যা দেখা গেল এবং কাবার চারপাশে প্লাবিত হলো, সেখানে পানি জমে গেল। তখন কেউই কাবা তাওয়াফ করতে পারছিলেন না, কিন্তু সেই অবস্থায় আব্দুল ইবনে জুবায়ের তিনি আসলেন এবং সাঁতরে তিনি কাবা তাওয়াফ করছিলেন। ইয়াজিদ এবং ইয়াজিদের পুত্র উভয়ের মৃত্যুর পর যখন আব্দুল ইবনে জুবায়ের কাছে বিভিন্ন স্থান থেকে বায়াত দেওয়া হচ্ছিল, তখন আমরা আগেই বলেছি হুসাইন ইবনে নুমায়ের সে সন্ধি করতে চেয়েছিল এবং সে আহ্বান করেছিল আপনিও আমার সাথে শামে চলুন, কারণ সেটাই ছিল খিলাফার রাজধানী, শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দু। কিন্তু আব্দুল ইবনে জুবায়ের তিনি খুবই বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি ভুলেননি কীভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল এবং ইরাকবাসী অর্থাৎ কুফার অধিবাসীরা তারাও হুসাইনকে ডেকে নিয়ে এসেছিল, কিন্তু পরবর্তীতে বিপদের মুখে তারা বিশ্বাসঘাতকতা করেছিল, তাকে সম্পূর্ণভাবে একা ছেড়ে দিয়েছিল। একই আশঙ্কা তিনি নিজের ব্যাপারেও করলেন, ফলে তিনি হিজাজ ছাড়লেন না, মক্কাতেই থাকলেন, মক্কা এবং মদিনাবাসীদের সাথেই তিনি থাকলেন। হুসাইন ইবনে নুমায়ের তাকে রাজি করাতে না পেরে শামে ফেরত চলে গেল। ওদিকে শামে মুয়াবিয়া ইবনে ইয়াজিদের পর সেখানকার দায়িত্ব পালন করছিলেন দাহাক ইবনু কায়েস আল ফিহরি নামক একজন ব্যক্তি, যিনি ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময়ে শামে নিযুক্ত পুলিশ বাহিনীর প্রধান। আব্দুল ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা মুসলিম উম্মার বিভিন্ন স্থানে বাইয়াতের জন্য সংবাদ পাঠালেন। সেই অবস্থায় তিনি ছিলেন এককভাবে যোগ্য ব্যক্তি, তার কোনো প্রতিযোগীও ছিল না, সমকক্ষও ছিল না। মিশর এবং সম্পূর্ণ আরব উপদ্বীপ আব্দুল ইবনে জুবায়ের কাছে বায়াত প্রদান করল। ইরাকি জনগণ তাদের আমির ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে বিদ্রোহ করল এবং তারাও আব্দুল ইবনে জুবায়ের কাছে বায়াত প্রদান করল। ইরাকবাসীদের বিদ্রোহের কারণে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ শামে যায় এবং সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করে। এভাবে ইরাক থেকে শুরু করে ইয়েমেন, খোরাসান এবং শামের গভর্নর দাহাক ইবনুল কায়েস তিনিও আব্দুল ইবনে জুবায়ের কাছে বায়াত প্রদান করলেন। অর্থাৎ এভাবে সম্পূর্ণ উম্মাহ আব্দুল ইবনে জুবায়ের কাছে বায়াত প্রদান করল। তিনি খলিফা এবং আমিরুল মুমিনিন হিসেবে অধিষ্ঠিত হলেন। শুধুমাত্র জর্ডান এবং শামের একটি অঞ্চল ছিল, ছোট্ট একটি অঞ্চল, যারা তখনও তাকে বায়াত প্রদান করেনি। শামের সেই ছোট দলটি গিয়ে হাজির হলো মারওয়ান ইবনুল হাকামের কাছে। মারওয়ান ইবনুল হাকাম তিনি ছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর গোত্রীয় এবং আত্মীয়। তিনি ছিলেন বনু উমাইয়ার একজন সদস্য। তার কাছে গিয়ে তারা সিদ্ধান্ত নিল পরামর্শের পর যে তারাও আব্দুল ইবনে জুবায়ের কাছে বায়াত প্রদান করবে। তখন মারওয়ান ইবনুল হাকামের সাথে সেই প্রতিনিধি দলটি বায়াতের জন্য রওনা দিল শাম থেকে। ওদিকে উবাইদুল ইবনে জিয়াদের কাছে এই সংবাদ পৌঁছে গেল এবং সে তার পূর্বের কৃতকর্মের কারণে নিজেকে নিয়ে ভীত ছিল, আতঙ্কিত ছিল। সে বুঝতে পারল সবাই যদি আব্দুল ইবনে জুবায়ের কাছে বায়াত প্রদান করে তাহলে তাকে অবশ্যই পাকড়াও করা হবে এবং পূর্বের অপরাধের জন্য শাস্তি প্রদান করা হবে। কাজে সে তড়িঘড়ি করে সেই প্রতিনিধি দলের কাছে গেল এবং তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কোথায় যাচ্ছ? তারা বলল, আমরা আব্দুল ইবনে জুবায়ের কাছে বায়াত প্রদান করতে যাচ্ছি। তখন সে মারওয়ান ইবনুল হাকামকে তিরস্কার করল এবং বলল, সুবহানাল্লাহ, আপনি আবু খুবায়বের কাছে অর্থাৎ আবদুল্লাহর কাছে বায়াতের জন্য রাজি হয়ে গেলেন, অথচ আপনিই তো আব্দে মানাফের বংশধরদের নেতা, আপনারই তো খিলাফতের প্রতি অধিকার বেশি। এভাবে সে মারওয়ান ইবনুল হাকামকে খিলাফতের জন্য উদ্বুদ্ধ করতে লাগলো, তাকে ফুসলাতে লাগলো। শেষ পর্যন্ত মারওয়ান ইবনুল হাকাম তার মনোভাব পরিবর্তন করল, সিদ্ধান্ত পাল্টে ফেলল এবং শামের কিছু লোক তারা মারওয়ান ইবনুল হাকামের কাছে বায়াত প্রদান করল। এভাবে উমাইয়া শাসনের দ্বিতীয় পর্যায় শুরু হলো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পুত্র ইয়াজিদ এবং ইয়াজিদের পুত্র মুয়াবিয়া, এভাবে মাত্র তিন পুরুষ পর্যন্ত ছিল প্রথম পর্যায়। এরপর দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে মারওয়ান ইবনুল হাকামের মাধ্যমে। উমাইয়া খিলাফা সম্পর্কে আমরা জানি এটি টিকে ছিল পরবর্তী 400 বছর পর্যন্ত, অর্থাৎ ইংরেজি 1050 সাল পর্যন্ত। পরবর্তী যত খলিফা এসেছেন তারা সকলেই ছিল মারওয়ান ইবনুল হাকামের বংশধর। ইয়াজিদ নিজে মৃত্যুবরণ করেছিল 38 বছর বয়সে। ইয়াজিদের পর তার পুত্র মুয়াবিয়া ইবনে ইয়াজিদ, সেও মাত্র 40 দিনের মাথায় মৃত্যুবরণ করে। ফলে অবশিষ্ট ছিল ইয়াজিদের আরেক পুত্র খালিদ, যে ছিল অল্পবয়স্ক, ফলে তাকে শাসনকাজের উপযুক্ত মনে করা হতো না। এমতাবস্থায় বনু উমাইয়ার মধ্যে থাকা বিশিষ্ট ব্যক্তি মারওয়ান ইবনুল হাকাম সে ক্ষমতা গ্রহণ করল এবং মারওয়ান ইবনুল হাকাম পরবর্তীতে ইয়াজিদের বিধবা স্ত্রীকে বিয়েও করে নিয়েছিল। মারওয়ান ইবনুল হাকাম মাত্র 9 মাস ক্ষমতায় টিকেছিল, এরপর সে মৃত্যুবরণ করে এবং মারওয়ান ইবনুল হাকামের পর শামে ক্ষমতায় আসে আব্দুল মালিক ইবনে মারওয়ান, এবং মূলত এই ব্যক্তিই পরবর্তী উমাইয়া খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা। আব্দুল মালিক ইবনে মারওয়ান একাধারে 21 বছর পর্যন্ত ক্ষমতায় আসীন ছিলেন এবং অত্যন্ত দাপটের সঙ্গে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। যদিও তার শাসনামলের প্রথম 7 বা 8 বছর আবদুল্লাহ ইবনে জুবায়ের সঙ্গে যুদ্ধ এবং বিবাদে অতিক্রান্ত হয়েছে, কিন্তু পরবর্তী 13 বা 14 বছর তিনি এককভাবে সম্পূর্ণ মুসলিম জাহান শাসন করেছেন। আমাদের আজকের আলোচনায় উমাইয়া খিলাফা সম্পর্কে দীর্ঘ আলোচনা করা পরিসরের বাইরে, তবে সংক্ষেপে কয়েকটি বিষয় উল্লেখ না করলেই নয়। উমাইয়া খিলাফা তারা ইসলামী রাষ্ট্রসীমাকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত করেছিল, যার দ্বিতীয় কোনো দৃষ্টান্ত ইতিহাসে দেখতে পাওয়া যায় না। খুলাফায়ে রাশিদিনের সময়ে ইসলামী খিলাফার সীমানা ছিল কেবলমাত্র আরব, শাম, মিশর এবং ইরানের মধ্যে সীমাবদ্ধ। যদিও এর বাইরে খোরাসান এবং আফ্রিকার কিছু অঞ্চল খিলাফার অন্তর্ভুক্ত ছিল, কিন্তু সেটা খুব দীর্ঘ বা বিস্তৃত অঞ্চল ছিল না। কিন্তু বনু উমাইয়ার যারা খলিফা ছিলেন তারা তাদের শাসনকে বিস্তৃত করতে সক্ষম হন। ঐতিহাসিকদের ভাষায় তারা একটি বিন্দুকে বৃত্তে পরিণত করলেন এবং বুদবুদকে একটি সাগরে পরিণত করলেন। সেই সময় ইসলামী খিলাফার বিস্তার ছিল একদিকে আফ্রিকার শেষ সীমানা, উত্তর আফ্রিকার শেষ সীমানা পর্যন্ত, মরক্কোর প্রান্ত পর্যন্ত, অর্থাৎ মাগরেবের সম্পূর্ণ অঞ্চল ইসলামী খিলাফার অধীনে চলে আসে। এরপর তারা সমুদ্র পাড়ি দিয়ে স্পেনকেও ইসলামী খিলাফার অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন। আরেকদিকে পূর্বদিকে সিন্ধু, কাবুল, ফারগানা অর্থাৎ সেন্ট্রাল এশিয়ার সেই সকল এলাকা, সেগুলো জয় করে তারা চীন পর্যন্ত ইসলামী খিলাফার পতাকা উড্ডীন করেছিলেন। আর উপরের দিকে তারা রোমান সাম্রাজ্যের ভেতরে অগ্রসর হয়ে কনস্টান্টিনোপলের প্রাচীর পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন এবং ভূমধ্য সাগরীয় সেই সকল দ্বীপগুলোও তারা অধিকার করেছিলেন, যার মধ্যে ছিল সাইপ্রাস, ক্রিট, রোডেশিয়া ইত্যাদি। মোট কথা, তৎকালীন উমাইয়া খিলাফার সামনে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, আরব, আজম, তুর্কি, তাতারি, চীনা, ভারতীয় সমস্ত জাতিগোষ্ঠী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এক বিশাল ভূখণ্ড তাদের খিলাফার অধীনে চলে আসে। বাইয়াত গ্রহণের পর মারওয়ান ইবনুল হাকাম কীভাবে নিজেকে খলিফা হিসেবে শামে অধিষ্ঠিত করেছিল, এবারে আমরা যাচ্ছি সেই সকল বর্ণনার দিকে। এদিকে মারওয়ান ইবনুল হাকাম তার অনুসারীদের প্রতি বার্তা পাঠায়, তারা এসে একত্রিত হয়, ফলে সে 12,000 সৈন্যের একটি বাহিনী গঠন করতে সক্ষম হয় এবং সেখানে তখন শামে যিনি গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন দাহাক ইবনে কায়েস, তিনি ছিলেন আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর প্রতি অনুগত। তার বিরুদ্ধে মারওয়ান ইবনুল হাকাম যুদ্ধ করতে শুরু করে। দামাস্কাসের 4 বা 5 মাইল উত্তর পূর্বে তাদের মধ্যে সংঘাত হয় এবং সেখানে সেই যুদ্ধ প্রায় 20 দিন ব্যাপী স্থায়ী ছিল। শেষ পর্যন্ত মারওয়ান ইবনুল হাকাম তার অনুসারীদেরকে নিয়ে বিজয় অর্জন করতে সক্ষম হয়। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দাহাকের বাহিনীর ভেতর ফিতনা বিস্তার করতে সক্ষম হয়, ফলে তাদের ঐক্য নষ্ট হয়ে যায় এবং তারা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করে, ফলে খুব সহজেই তাদেরকে পরাজিত করা সক্ষম হয়। এবং এভাবে আমরা দেখতে পাচ্ছি মারওয়ান ইবনুল হাকাম শামের উপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সফল হল। মারওয়ান মাত্র 9 মাস শাসন ক্ষমতায় ছিল এবং সে তার জীবদ্দশাতেই তার পুত্র আব্দুল মালিককে পরবর্তী আমির নিযুক্ত করে গিয়েছিল। ওদিকে হিজরি 64 সালের পর অর্থাৎ 65 সালে সুলেমান ইবনে সিউর্দ নামক একজন ব্যক্তি ইরাক থেকে আত্মপ্রকাশ করেন এবং তার অনুসারীদেরকে ইতিহাসে নামকরণ করা হয়েছে আত্তাওয়াবিন হিসেবে। আত্তাওয়াবিন অর্থাৎ তারা এর আগে যখন কিনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে একা ছেড়ে দিয়েছিল, তারা সেই বিষয়ের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে চাচ্ছে। তারা বলছিল, আমরা হুসাইনকে একা ছেড়ে দিয়েছি, তাকে পরিত্যাগ করেছি, এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা করি। এবার আমরা হুসাইনের হত্যাকারীদেরকে হত্যা করে সেই বিষয়ের প্রতিশোধ নিতে চাই। এভাবে তারা শামের উদ্দেশ্যে অভিযানে বের হয়ে পড়লেন। তাদের উদ্দেশ্য হুসাইনের হত্যাকারীদেরকে হত্যা করা। আল মুখতার আস-সাকাফি সেও এই সময়ে ইরাকে কুফায় গিয়ে পৌঁছে যায় এবং সেখানে যাওয়ার পর হিজরি 65 সনে সে আবদুল্লাহ ইবনে জুবায়ের কাছ থেকে বায়াত উঠিয়ে নেয় এবং সে দাবি করতে শুরু করে যে সে মুহাম্মদ ইবনুল হানাফিয়াকে বায়াত প্রদান করেছে। হঠাৎ করে সেই তার অবস্থার পরিবর্তন করে। মুখতার আস-সাকাফি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে সেই সাকিব গোত্র থেকে আত্মপ্রকাশকারী মিথ্যাবাদী ব্যক্তি। ওদিকে মুহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি মুখতারের কার্যক্রমকে অস্বীকৃতি জানান, তিনি নিজেকে তাদের থেকে সম্পর্কমুক্ত ঘোষণা করেন। কুফায় যারা আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসারী ছিল তারা মুখতারকে অনুসরণ করতে শুরু করল। মুখতার নিজের বাহিনীকে একত্রিত করত এবং বলতো, আমি মুহাম্মদ ইবনুল হানাফিয়ার অনুগত এবং তিনিই মাহাদি। এভাবে সে নিজের কাছে মানুষদের বায়াত আহ্বান করত। অথচ মুহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি বায়াত দিয়েছিলেন আবদুল্লাহ ইবনে জুবাইরের প্রতি। এভাবে কুফাতে আবদুল্লাহ ইবনে জুবাইরের খিলাফতকালে আরেকটি নতুন ফিতনা আত্মপ্রকাশ করতে শুরু করল। শেষ পর্যন্ত আবদুল্লাহ ইবনে জুবাইরের ভাই মুসাব ইবনে জুবাইর তাদেরকে দমন করেছিলেন, সেই বিষয়ের বর্ণনা আরেকটু পরে আমরা উল্লেখ করতে যাচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি শামের পরিস্থিতির দিকে। শামের ওই সকল অঞ্চলে মারওয়ান ইবনুল হাকাম সে কর্তৃত্ব স্থাপন করতে সক্ষম হলো এবং সে সিদ্ধান্ত নিল ইরাকের বিদ্রোহ দমন করবে। সে কুফা এবং ওই সমস্ত অঞ্চলে বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিল। এদিক থেকে আবদুল্লাহ ইবনে জুবাইর তিনিও তার ভাই মুসাব ইবনে জুবাইরকে কুফার বিদ্রোহ দমনের জন্য বাহিনী সহকারে পাঠাতে চাইলেন। মুসাব তিনিও একজন যোদ্ধা ছিলেন এবং একই সঙ্গে তিনি ছিলেন মিশরের গভর্নর। ইরাকের সমস্যা সমাধান করার জন্য তিনি মিশর ত্যাগ করলেন। ওদিকে মারওয়ানের কাছে এই সংবাদ পৌঁছে গেল। সেও তার বাহিনী নিয়ে ইরাকের দিকে অগ্রসর হতে আগ্রহী ছিল, কিন্তু যখন সে দেখল মিশর থেকে মিশরের গভর্নর চলে গেছেন ইরাকের বিদ্রোহ দমন করতে, তখন সে বলল, তাহলে আমার কেন ইরাকে যাওয়া দরকার? সুতরাং সে চাইছিল মুসাব এবং মুখতার তারা পরস্পরের সাথে লড়াই করুক এবং মাঝখান থেকে সে মিশর দখল করে নেওয়ার চিন্তাভাবনা করল। কেননা মিশর সেই সময় ছিল খালি, কাজেই মারওয়ান ইবনুল হাকাম অনেকটা ফাঁকা মাঠে বা বিনা চ্যালেঞ্জে মিশর দখল করে নিল। সুতরাং শামের পর মিশর চলে গেল মারওয়ান ইবনুল হাকামের অধীনে। এদিকে মুসাব ইবনে জুবাইর তিনি ইরাকে পৌঁছালেন, সেই দিন ছিল জুমার দিন, শুক্রবার, এবং লোকেরা মুসাবের আকৃতি দেখে বিস্মিত হচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে তিনি ছিলেন খুবই স্থূল দেহের অধিকারী একজন ব্যক্তি, কোথাও বসলে প্রায় দুইজনের সমপরিমাণ জায়গা দখল করে বসতেন, এতটাই বিশাল আকৃতির ছিলেন। মুসাব ইবনে জুবাইর তিনি মিম্বরে উঠলেন, এই সময় তার মুখমণ্ডল ঢাকা ছিল। এরপর তিনি বসলেন এবং বেশ কিছু সময় চুপচাপ থাকলেন। এরপর মুখের আবরণ সরিয়ে নিলেন এবং বললেন, আমি মুসাব ইবনে জুবাইর আবদুল্লাহ ইবনে জুবাইরের বার্তাবাহক, যে আমাকে অমান্য করবে সে নিহত হবে। মুসাব সেই বিদ্রোহ দমনে খুবই কঠোর প্রকৃতির ছিলেন। এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যে কিনা ইরাকবাসীদের বিদ্রোহের মুখে সেখান থেকে বহিষ্কৃত হয়েছিল, সে সিদ্ধান্ত নিল সে আবারও ইরাককে নিজের কর্তৃত্বে আনবে। সুতরাং সেই সময় আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গ্রুপ একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত ছিল। তাওয়া বিন সেই বাহিনী হুসাইনকে বিপদের মুখে সাহায্য না করার কারণে অনুশোচনে আক্রান্ত ছিল। তারা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ইরাকে আক্রমণের সিদ্ধান্তের খবর পেল এবং তারা হুসাইনের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে বাহিনী নিয়ে বেরিয়ে পড়ল। কিন্তু শেষ পর্যন্ত আত্তাওয়া বিনরা মারাত্মক যুদ্ধ করার পরেও উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পরাজয় বরণ করল। কেউ কেউ বিভিন্ন দিকে বিক্ষিপ্ত হয়ে পালিয়ে গেল, আবার তাদের কেউ আল মুখতার আস-সাকাফির কাছে এসে যোগদান করল। এরপর মুখতার বের হয়ে পড়ল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মোকাবেলা করতে। শেষ পর্যন্ত মুখতারের বাহিনীর হাতে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের পরাজয় ঘটল এবং মুখতার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের শিরচ্ছেদ করল এবং শেষ পর্যন্ত তার মাথা কেটে ঠিক সেই একই জায়গাতে অর্থাৎ কুফায় নিয়ে আসা হলো, যেখানে কিনা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কয়েক বছর আগে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা শিরচ্ছেদ করেছিল। এর মধ্যেই শামে মারওয়ান ইবনুল হাকাম মৃত্যুবরণ করল। এরপর শাম এবং মিশরের কর্তৃত্ব আসলো তার ছেলে আব্দুল মালিক ইবনে মারওয়ানের হাতে। এরপর মুখতার আস-সাকাফি সে কুফাতে আরেকটি বিদ্রোহ নেতৃত্ব দিল এবং এই বিদ্রোহ পরিচালনা করা হয়েছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শিরচ্ছেদকারী শিমার ইবনে জুল জাউসানের বিরুদ্ধে। মুখতার তার বাহিনী প্রস্তুত করল এবং খুব সহজেই শিমারের বাহিনীকে পরাজিত করতে, বিধ্বস্ত করতে সক্ষম হলো এবং শিমার নিহত হলো। ওই যুদ্ধে সাদ ইবনে আবি ওয়াক্কাসের পুত্র ওমার সেও নিহত হলো। ওমার ইবনে সাদ তিনিও ছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সেই বাহিনীর সদস্য যারা কিনা কারবালায় হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অবরুদ্ধ করেছিলেন। যদিও ওমার ইবনে সাদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করেননি, কিন্তু আবার তাকে বিপদের মুখে সাহায্যও করেননি, সুতরাং তিনিও সেই অপরাধের দায় এড়াতে পারেন না। মুখতারের বাহিনী এই সকল অভিযানের পর উত্তর ইরাকের নিয়ন্ত্রণ নিজেদের অধীনে আনে, আর অপরদিকে দক্ষিণ ইরাক ছিল মুসাব ইবনে জুবাইরের অধীনে। 67 হিজরিতে মুখতারের সাথে মুসাবের যুদ্ধ বাধে। মুসাব তাকে পরাজিত করলেন এবং নিজেকে নবী দাবিকারী সেই ব্যক্তি অর্থাৎ মুখতার আস-সাকাফি সেই মিথ্যাবাদীর মাথা কর্তন করতে সক্ষম হলেন। তার শিরচ্ছেদ করার পর আবারও কুফার প্রাসাদে সেই মাথা কেটে নিয়ে আসা হলো, যেখানে এর আগে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কর্তৃত্ব মস্তক নিয়ে আসা হয়েছিল। এভাবে ইরাকের বিদ্রোহ দমন হলো এবং মুসাব ইবনে জুবাইর তখন ইরাকের শাসন কর্তৃত্ব লাভ করলেন। তিনি সম্পূর্ণ ইরাকের উপর আবদুল্লাহ ইবনে জুবায়ের অধীনে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হলেন। সুতরাং তখন ছিল কেবল দুইটি শক্তি, একদিকে ছিল বানু উমাইয়া যাদের অধীনে ছিল মিশর এবং শাম, আর ইসলামী খিলাফার অন্যান্য অংশ ছিল আবদুল্লাহ ইবনে জুবায়ের অধীনে। এমত অবস্থায় আবদুল মালিক ইবনে মারওয়ান তিনি একটি বাহিনী নিয়ে ইরাকের উদ্দেশ্যে বের হয়ে আসলেন এবং তিনি গিয়ে মুসাব ইবনে জুবায়েরকে পরাজিত করতে সক্ষম হলেন। এরপর মুসাব ইবনে জুবায়ের শিরচ্ছেদ করা হলো এবং তার কর্তৃত্ব মস্তক নিয়ে আসা হলো সেই কুফার প্রাসাদে, যেখানে কিনা এর আগে নিয়ে আসা হয়েছিল মুখতারের কর্তৃত্ব মস্তক। এবং এই বিষয়টি খুবই আশ্চর্যজনক, ইতিহাসে ঐতিহাসিক বর্ণনায় এই সম্পর্কে একটি আশ্চর্যজনক বর্ণনাও দেখতে পাওয়া যায়। জনৈক প্রত্যক্ষদর্শী তিনি বলছেন, আমি কুফার প্রাসাদে প্রবেশ করেছিলাম এবং দেখেছিলাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কর্তৃত্ব মস্তক, সেটা ছিল নির্দিষ্ট জায়গায় রাখা। এর কিছুদিন পর আবারও আমি কুফার প্রাসাদে প্রবেশ করলাম এবং দেখলাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কর্তৃত্ব মস্তক রাখা হয়েছে মুখতারা সাকাফির সামনে। এর কিছুদিন পর আবারও সেই প্রাসাদে প্রবেশ করলাম এবং দেখলাম মুখতার আস সাকাফির কর্তৃত্ব মস্তক রাখা হয়েছে মুসাব ইবনে জুবায়ের সামনে। আবারও কিছুদিন পর সেই প্রাসাদে আমি যখন ঢুকলাম তখন দেখলাম মুসাব ইবনে জুবায়ের কর্তৃত্ব মস্তক রাখা হয়েছে আব্দুল মালিক ইবনে মারওয়ানের সামনে। অর্থাৎ একের পর এক ক্ষমতার পালাবদল হচ্ছিল ইরাকের সেই অঞ্চলে এবং সব কিছুই ঘটছিল মাত্র কয়েক বছরের ব্যবধানে। আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমার খিলাফতকালে একটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, তিনি কাবাকে তার মূল বা আদি আকৃতিতে ফিরিয়ে এনেছিলেন। এটি 64 হিজরি সালের ঘটনা। কুরাইশরা যে কাবা নির্মাণ করেছিল এটা মূল আকৃতিতে ছিল না, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম যে আকৃতিতে নির্মাণ করেছিলেন কুরাইশরা পুনর্নির্মাণ করার সময় সেখানে কিছু রদবদল করেছিল। আবদুল্লাহ ইবনে জুবায়ের তিনি এই হাদিসটি জানতেন কারণ তার খালা ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কাবার মূল আকৃতি সম্পর্কে সেই হাদিসটি শুনেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যদি তোমার সম্প্রদায়ের লোকেরা নমুসলিম না হতো তাহলে আমি কাবাকে ভেঙে ফেলতাম এবং হিজর বা হাতিমকে কাবার ভেতরে নিয়ে আসতাম এবং তার দুইটি দরজা নির্মাণ করতাম, একটি পূর্ব দিকে আরেকটি পশ্চিম দিকে। একটা দিয়ে মানুষ প্রবেশ করত, আরেকটি দিয়ে বের হতে পারত, আর দরজাটিকে মাটির সমতলে করে দিতাম। তোমার সম্প্রদায়ের লোকেরা সেই দরজাটি উঁচু করে তৈরি করেছে যেন তারা যাকে ইচ্ছা ঢুকতে অনুমতি দেয় আর যাকে ইচ্ছা ঢুকতে নিষেধ করতে পারে। আবদুল্লাহ ইবনে জুবায়ের এই হাদিসটি জানতেন, ফলে 64 হিজরিতে তিনি কাবাকে তার পূর্বের আকৃতি বা মূল আকৃতিতে নির্মাণ করলেন। এরপর 73 হিজরিতে যখন হাজ্জাজ বিন ইউসুফ কাবা আক্রমণ করেছিল এবং মক্কা অবরোধ করা হয়েছিল, সেই যুদ্ধের কারণে কাবার উত্তর দিকের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়, বিভিন্ন অংশ ভেঙে যায়। তখন পুনর্নির্মাণের সময় আবারও হাতিমকে কাবা ঘরের ভেতর থেকে বের করে নিয়ে আসা হয়। আবারও দুইটি দরজার বদলে একটি দরজা নির্মাণ করা হয় এবং সেটা মাটি থেকে বেশ উঁচুতে, পশ্চিম দিকে দরজাটি বন্ধ করে দেওয়া হয় এবং এভাবে আজ পর্যন্ত রয়েছে। আবদুল্লাহ ইবনে জুবায়ের শাহাদাতের পর তৎকালীন খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান তিনি এভাবে কাবাকে কুরাইশদের নির্মিত আকৃতিতে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ওলামায়ে কেরাম বলেছেন, হয়তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি জানতেন না। এক সময় যখন তিনি সেই হাদিসটি জানলেন তখন বললেন, যদি আমি কাবাকে আগের আকৃতি অর্থাৎ আবদুল্লাহ ইবনে জুবায়ের যে আকৃতিতে নির্মাণ করেছিলেন, যে আকৃতিতে পুনর্নির্মাণ করেছিলেন সেভাবে রেখে দিতাম তাহলে সেটাই উত্তম হতো। পরবর্তীতে আব্বাসীয় খিলাফা যখন প্রতিষ্ঠিত হয় সেই সময় খলিফা আল মাহদী ইবনুল মানসুর তিনি তৎকালীন ইমাম মালিক কাছে এই বিষয়ে পরামর্শ চাইলেন, অর্থাৎ কাবাকে কোন আকৃতিতে রাখা হবে, মূল আকৃতিতে ফিরিয়ে নেওয়া হবে কিনা। তখন ইমাম মালিক বলেছিলেন, একের পর এক শাসকের হাতে কাবা ঘর খেলার সামগ্রীতে পরিণত হোক এটা আমি চাই না, অর্থাৎ তারা ইচ্ছামতো কাবাকে ভাঙবে গড়বে এটা যেন না হয়। তিনি সেই মতামত দিলেন, ফলে তখন থেকে কাবা সেভাবেই রয়ে গেছে যেভাবে আমরা বর্তমানে দেখতে পাই। আব্দুল মালিক ইবনে মারওয়ানের বাহিনী ইরাকের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার পর মনোযোগ প্রদান করল মক্কার দিকে, যা ছিল আবদুল্লাহ ইবনে জুবায়ের খিলাফতের রাজধানী। কিন্তু লোকেরা মক্কায় গিয়ে যুদ্ধ করতে আগ্রহী ছিল না, শামের বাহিনী রাজি হলো না, ইরাকের লোকজন তারাও প্রত্যাখ্যান করল, এমনকি সকল বাহিনীই হারাম শরীফ বাইতুল্লাহর উপর অভিযান পরিচালনা করতে প্রত্যাখ্যান করল। এমত অবস্থায় উত্থান ঘটল আরেকজন ব্যক্তি, যিনি ইতিহাসে একজন কুখ্যাত জালিম হিসেবে পরিচিত। তিনি হচ্ছেন মুবির হাজ্জাজ বিন ইউসুফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সাকিফ গোত্রের সেই ধ্বংসকারী নরহত্যাকারী ব্যক্তি মুবির হিসেবে বর্ণনা করেছেন। সেই ঘটনার আগ পর্যন্ত হাজ্জাজ বিন ইউসুফ বিশেষ পরিচিত কোনো ব্যক্তি ছিল না, কিন্তু আবদুল্লাহ ইবনে জুবাইরের উপর অভিযান পরিচালনা করা এবং তাকে হত্যা করার মাধ্যমে সে খ্যাতি লাভ করেছিল। সে আব্দুল মালিক ইবনে মারওয়ানের কাছে গিয়ে বলল, আমি রাজি আছি, আমি তৈরি আছি, আমি চাই আবদুল্লাহ ইবনে জুবাইরের বিরুদ্ধে যুদ্ধ করতে। এবং সে কসম করে বলল, আমি তাকে আপনার কাছে নিয়ে আসব, আল্লাহর কসম সে আমার কাছ থেকে পালাতে পারবে না। আব্দুল মালিক যখন দেখলেন হাজ্জাজ বেশ দৃঢ়প্রতিজ্ঞ, তখন তিনি তাকে সেনাবাহিনীর দায়িত্ব প্রদান করলেন এবং সে বাহিনী নিয়ে সরাসরি মক্কা অবরোধ করল। পথিমধ্যে সে তায়েফে থামল, কারণ সে ছিল সাকিফ গোত্রের সদস্য। এ কারণেই তাকে বলা হয়ে থাকে হাজ্জাজ বিন ইউসুফ আস-সাকাফি। সেখান থেকে সে আরও সৈন্য সামন্ত জোগাড় করল এবং এরপর মক্কায় অবরোধ শুরু করল। এবং এটাই হচ্ছে ইতিহাসে দ্বিতীয়বার মক্কা অবরোধের ঘটনা, যা ঘটেছিল 72 হিজরির জিলহজ মাস থেকে শুরু করে 73 হিজরির জুমাদা আল আউয়াল সেই মাস পর্যন্ত। এই সময় আব্দুল মালিক ইবনে মারওয়ান আরেকটি বাহিনী পাঠিয়েছিলেন, যেটা মদিনার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। সেই বাহিনী মদিনার উপর কর্তৃত্ব দখল করে এবং এরপর তারা এসে যোগদান করে হাজ্জাজ বিন ইউসুফের সাথে। সেই সময়টি ছিল হজের সময়, লোকেরা হজের জন্য কাবার দিকে আসছিল। হাজ্জাজ সেও হজ করতে চেয়েছিল, কিন্তু আবদুল্লাহ ইবনে জুবায়ের তাকে স্বাভাবিকভাবেই বাধা প্রদান করলেন। তিনি বললেন, আমি তোমাকে বিশ্বাস করি না, কারণ তুমি যদি এখানে প্রবেশ করো তাহলে তুমি এখানে আক্রমণ করবে। হাজ্জাজ আরাফাতের নিয়ন্ত্রণ দখল করল, ফলে আবদুল্লাহ ইবনে জুবায়ের সেই বছর হজ করতে পারলেন না। আবার হাজ্জাজ সেও কাবার ভেতর প্রবেশ করতে পারল না। কিন্তু অন্যান্য লোকেদের হজের অনুমতি ছিল এবং হজ মৌসুম শেষ হওয়ার পর অবরোধ জোরদার করা হলো, এমনকি খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হলো। সুতরাং একটি পূর্ণ অবরোধ আরোপ করা হলো এবং যারা মক্কাবাসী ছিলেন তারা অবরুদ্ধ হয়ে পড়লেন, কেউ বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে আসতে পারছিলেন না। এরপর অবরোধের চূড়ান্ত পর্যায়ে তারা মিনজানিক বা ভারী পাথর নিক্ষেপকারী সেই যন্ত্রটি স্থাপন করল এবং তারা পাথর নিক্ষেপ করতে শুরু করল। একদিকে দুর্ভিক্ষ, অনাহার, অবরোধ, আরেকদিকে তাদেরকে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, পাথর নিক্ষেপ করা হচ্ছে, ফলে লোকেরা তাদের মনোবল হারিয়ে ফেলতে লাগল। অনেকেই দলছুট হতে লাগলো, বিক্ষিপ্ত হতে লাগলো। সেই সময়টি ছিল মক্কাবাসীদের জন্য অত্যন্ত কঠিন একটি সময়। এর মধ্যে একবার একটি পাথর এসে কাবায় আঘাত করল এবং এর কিছু অংশ ভেঙে গেল, ফলে হাজ্জাজের বাহিনীর লোকেরা মারাত্মক ভীত এবং আতঙ্কিত হয়ে পড়ল। তারা আতঙ্কিত হয়ে বলছিল, আমরা কাবায় আঘাত করেছি, কিন্তু হাজ্জাজ তাদেরকে ধরে রাখার জন্য বলছিল, তোমরা তো এটা ইচ্ছাকৃতভাবে করনি। এবং সেই রাতেই আরেকটি ঘটনা ঘটল, আকাশ অন্ধকার হয়ে গেল এবং একটি বজ্রপাত হলো, এবং যেই গুলতিটি কাবায় আঘাত করেছিল সেটি বজ্রপাতের কারণে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল। তার আশেপাশে আরও 17 জন মানুষ মৃত্যুবরণ করল, ফলে হাজ্জাজের বাহিনীর ভেতরে ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ল। অনেকে দল ত্যাগ করতে শুরু করলো এবং বলল, তুমি কি চাও আমরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করি? এখানে এমন কেউ নেই যে আল্লাহর ঘরের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, আমরা আর তোমার সাথে থাকতে আগ্রহী নই। কিন্তু হাজ্জাজ বলল, আমি এই এলাকা খুব ভালোভাবেই চিনি, এটি হচ্ছে বজ্রপাত প্রবণ একটি এলাকা, কাজে এটি অস্বাভাবিক কোনো ঘটনা নয়, শুধুমাত্র আমাদেরকে নয় এমনকি প্রতিপক্ষের উপরেও এই বজ্রপাত আঘাত হানতে পারে। কিন্তু লোকেরা বলছিল, এটা তাদেরকে নয়, কেবলমাত্র আমাদেরকেই আঘাত করেছে। এরকম সময়ে আল্লাহর নির্ধারিত তাকদীর অনুসারে আরেকটি বজ্রপাত হলো এবং এটা আঘাত করল আবদুল্লাহ ইবনে জুবাইরের বাহিনীর উপর, ফলে আবদুল্লাহ ইবনে জুবাইরের কয়েকজন সৈনিক তারা নিহত হলেন। হাজ্জাজের বাহিনী যখন এই ঘটনা দেখল তখন তারা কিছুটা শান্ত হলো এবং আবারও পুনরায় মক্কার উপর অবরোধে ব্যস্ত থাকল। অবরোধের সেই সময় মক্কাবাসীদের জন্য অত্যন্ত কঠিন ছিল। তারা ধীরে ধীরে আবদুল্লাহ ইবনে জুবাইরের বাহিনীর থেকে দলছুট হতে বাধ্য হলেন। এমনকি আবদুল্লাহ ইবনে জুবাইরের নিজের দুই পুত্র হামজা এবং হুবায়েব তারাও দল ত্যাগ করলেন এবং হাজ্জাজের কাছে গেলেন এবং নিরাপত্তা চাইলেন। তাদেরকে নিরাপত্তা দেওয়া হলো। আবদুল্লাহ ইবনে জুবাইরের দুই সন্তানের অধীনে প্রায় 10,000 ব্যক্তি ছিলেন, তারাও গিয়ে হাজ্জাজের কাছে আত্মসমর্পণ করল, ফলে আবদুল্লাহ ইবনে জুবাইর এবং তার অনুসারীদের সংখ্যা খুবই অল্প হয়ে গেল। বাস্তবে তারা একা হয়ে পড়লেন, তারা হারামের ভেতর বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়লেন এবং সেই সময়ে হারামের দেয়াল ছিল নিচু, প্রায় একজন মানুষের সমপরিমাণ উচ্চতা বিশিষ্ট। এরকম অবস্থায় হাজ্জাজ তার বাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করল এবং আবদুল্লাহ ইবনে জুবাইরকে ঘিরে ফেলল। ওদিকে যখন লোকেরা আবদুল্লাহ ইবনে জুবাইরের বাহিনী ত্যাগ করছিল সেই অবস্থায় তিনি শেষবারের মতো তিনি তার মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতে গেলেন এবং মাতা পুত্রের সেই শেষ সাক্ষাৎ, তাদের সেই সংলাপ ইতিহাসে অবিস্মরণীয় ত্যাগের এক নজির হয়ে আছে। আসমা তখন বার্ধক্যে পৌঁছে গেছেন, তিনি প্রায় 100 বছর বয়সে তখন অবস্থান করছেন, তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। আবদুল্লাহ এসে মায়ের কাছে সালাম বিনিময় করলেন এবং এরপর আসমা জানতে চাইলেন, হাজ্জাজের বাহিনী যখন মানজানিক দিয়ে তোমাদের উপর পাথর নিক্ষেপ করছে, মক্কার বাড়িঘর প্রকম্পিত করে ফেলছে, এইরকম মুহূর্তে তোমার আগমনের কী উদ্দেশ্য? তুমি কেন এসেছো? আবদুল্লাহ বললেন, আপনার সাথে পরামর্শ করতে এসেছি। আসমা জানতে চাইলেন, পরামর্শ কিসের বিষয়ে? আবদুল্লাহ বললেন, আমার সাথীরা হয় হাজ্জাজের ভয়ে অথবা প্রলোভনের কারণে আমাকে বিপদের মধ্যে ফেলে চলে গেছে, এমনকি আমার সন্তান এবং পরিবারের লোকেরাও আমাকে ত্যাগ করেছে, মাত্র অল্প কিছু লোক অবশিষ্ট রয়েছে। তাদের ধৈর্য এবং সাহস যত বেশি হোক না কেন, তারা হাজ্জাজের বিরুদ্ধে এক বা দুই ঘন্টার বেশি কিছুতেই টিকতে পারবে না। এদিকে উমাইয়ারা প্রস্তাব পাঠাচ্ছে, আমি যদি আব্দুল মালিক ইবনে মারওয়ানকে খলিফা বলে মেনে নেই, তার কাছে বাইয়াত প্রদান করি, অস্ত্র পরিত্যাগ করি, তাহলে পার্থিব যত সুখ আমি চাইব সবই তারা আমাকে দেবে। এমত অবস্থায় হে আম্মা জান, আপনি আমাকে কী পরামর্শ দিচ্ছেন? আবদুল্লাহর এই কথা শুনে আসমা কিছুটা উচ্চস্বরে বললেন, এটা তোমার একান্তই নিজের সিদ্ধান্ত, তুমি তোমার নিজের সম্পর্কেই ভালো জানো। যদি তোমার দৃঢ় প্রত্যয় থাকে, তুমি হকের উপরে রয়েছ, মানুষদেরকেও হকের দিকে আহ্বান করেছ, তাহলে যারা তোমার পতাকার নিচে থেকে শাহাদাত বরণ করেছে তুমিও তাদের মতো অটল থাকো। আর যদি তুমি দুনিয়ার সুখের প্রত্যাশী হয়ে থাকো, তাহলে তো তুমি একজন নিকৃষ্ট মানুষ, তুমি নিজেকেও ধ্বংস করলে, তোমার লোকেদেরকেও ধ্বংস করলে। কাজী আসমা বললেন, তুমি পুরুষের মতো যুদ্ধ করো, মৃত্যুর ভয়ে কোনো অপমানকে সহ্য করো না। অপমানজনক জীবনের চেয়ে সম্মানের সাথে তরবারির আঘাত খেয়ে মৃত্যুবরণ করা অনেক উত্তম, তুমি শহীদ হলেই আমি খুশি হব। আর যদি তুমি এই ক্ষণস্থায়ী দুনিয়ার প্রত্যাশী হও, তাহলে তোমার থেকে নিকৃষ্ট আর কে আছে? তুমি যদি ভেবে থাকো তুমি একা হয়ে গেছো এবং আত্মসমর্পণ ছাড়া আর কোনো উপায় নেই, তাহলে এই পদ্ধতি কোনো সম্মানিত ব্যক্তির নয়। কতদিনই বা তুমি বেঁচে থাকবে? সুনাম এবং সুখ্যাতি নিয়েই যদি মৃত্যুবরণ করতে পারো, তাহলে তাতেই আমি সান্ত্বনা খুঁজে পাব। আবদুল্লাহ বললেন, তাহলে আজ আমি অবশ্যই শাহাদাত বরণ করব। আসমা বললেন, স্বেচ্ছায় হাজ্জাজের কাছে আত্মসমর্পণ করবে এবং বনু উমাইয়ার ছেলে ছোকরারা তোমার মাথা নিয়ে খেলবে, তার থেকে যুদ্ধ করে শহীদ হওয়াই উত্তম। আবদুল্লাহ বললেন, এতে আমি ভয় পাচ্ছি না, কিন্তু আমার ভয় হচ্ছে তারা আমাকে নানাভাবে শাস্তি দেবে, আমার হাত পা কাটবে, অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করবে, আমার দেহ বিকৃতি ঘটাবে। আসমা বললেন, হে আমার ছেলে, নিহত হওয়ার পর মানুষের ভয়ের কিছু নেই, জবেহ করা ছাগল চামড়া ছিলার সময় কোনো কষ্ট পায় না। মায়ের এই কথা শুনে আবদুল্লাহ ইবনে জুবায়ের মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, হে আমার পুণ্যবতী মা, আপনার সুমহান মর্যাদা আরও কল্যাণময় হোক। এই সংকটময় মুহূর্তে আপনার মুখ থেকে এই কথাগুলো শোনার জন্যই আমি আপনার খেদমতে হাজির হয়েছিলাম। আল্লাহ জানেন আমি ভীত নই, আমি দুর্বল হইনি। তিনি সাক্ষী, আমি যেই জন্য সংগ্রাম করছি তা কোনো জাগতিক সুখ সম্পদ, মান মর্যাদা কিংবা লোভ লালসা ও ভালোবাসার কারণে নয়। আমার এই জিহাদ হারামকে হালাল ঘোষণা করার প্রতি আমার তীব্র ঘৃণা এবং বিদ্বেষের কারণে। আপনি যা পছন্দ করেছেন আমি সেদিকেই যাচ্ছি। আমি শহীদ হলে আমার জন্য কোনো দুঃখ করবেন না এবং আমার সব কিছু আল্লাহর কাছেই সোপর্দ করবেন। আসমা বললেন, যদি তুমি মিথ্যা আর অন্যায়ের উপর নিহত হও, তাহলেই বরং আমি ব্যথিত হব। আবদুল্লাহ বললেন, হে আমার মা, আপনি নিশ্চিত জানুন আপনার এই সন্তান কখনো অন্যায় অশ্লীল ও অশালীন কাজ করেনি, আল্লাহর বিধান লঙ্ঘন করেনি, কারো বিশ্বাস ভঙ্গ করেনি, কোনো মুসলিম বা জিম্মির উপরেও জুলুম করেনি। আমার কাছে আল্লাহর সন্তুষ্টির চেয়ে আর উৎকৃষ্ট কিছু নেই। আবদুল্লাহ ইবনে জুবায়ের বললেন, এই কথার মাধ্যমে নিজেকে পবিত্র বা নিষ্পাপ বলা আমার উদ্দেশ্য নয়, কারণ আমার অন্তরের খবর আল্লাহই ভালো জানেন। এরপর তিনি আসমানের দিকে চেহারা ফিরিয়ে অত্যন্ত বিনয়ের সাথে দোয়া করে বললেন, হে আমার রব, ইয়া ইলাহি, তুমি ভালো করেই জানো আমি আমার মাকে যা কিছু বলেছি কেবল তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, যাতে তিনি আমার এই অবস্থা দেখে কষ্ট না পান। ওদিকে আসমা বললেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি তার এবং আমার পছন্দনীয় কাজের উপরে তোমাকে অটল রেখেছেন। হে আমার ছেলে, আমি আশা করি তোমার ব্যাপারে আমার ধৈর্য হবে এক অতুলনীয় ধৈর্য। তুমি আমার সামনে নিহত হলে তা হবে আমার জন্য সওয়াবের উপলক্ষ, আর তুমি বিজয়ী হলে তা হবে আমার জন্য আনন্দের বিষয়। আল্লাহর নাম নিয়ে সামনে এগিয়ে যাও। এরপর আসমা তিনি শেষবারের মতো তার সন্তানকে আদর করতে চাইলেন এবং তাকে জড়িয়ে ধরলেন, চুমু খেলেন। মা ও সন্তানের শেষ মুহূর্ত এই জীবনের শেষ সাক্ষাৎ। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবদুল্লাহর গায়ে হাত দিয়ে দেখলেন সেখানে লোহার বর্ম পরা। তিনি জানতে চাইলেন, আবদুল্লাহ তুমি এটা কী পরেছ? তিনি বললেন, মা, এটা আমার লৌহ বর্ম। আসমা বললেন, হে আমার ছেলে, যারা শাহাদাতের প্রত্যাশী এই পোশাক তো তাদের জন্য নয়। আবদুল্লাহ বললেন, আপনাকে খুশি করা এবং আপনার হৃদয়ে প্রশান্তি দানের উদ্দেশ্যেই আমি এই পোশাক পরেছি। আসমা বললেন, তুমি এটা খুলে ফেলো, তোমার ব্যক্তিত্ব, তোমার সাহস এবং আক্রমণের জন্য এটাই হবে অধিক যুক্তিযুক্ত। এর পরিবর্তে তুমি দীর্ঘ পাজামা পরো, যেন তোমাকে মাটিতে ফেলে দেওয়া হলেও তোমার সতর প্রকাশিত না হয়। মায়ের উপদেশ মতো আবদুল্লাহ তার বর্ম খুলে ফেললেন, দীর্ঘ পাজামা পরলেন এবং শেষ চূড়ান্ত যুদ্ধের জন্য হারামের দিকে চলে গেলেন। বিদায়ের মুহূর্তে আবদুল্লাহ বলছিলেন, হে আমার মা, আমার জন্য দোয়া করতে ভুলবেন না, আমার নিহত হওয়ার পূর্বে কিংবা পরে উভয় অবস্থায়। আসমা বললেন, আল্লাহর দরবারে দোয়া করতে আমি কখনোই ভুলব না। কেউ যুদ্ধ করে মিথ্যার উপর, কিন্তু তোমার এই যুদ্ধ সত্যের উপর। এরপর তিনি দুই হাত তুলে আসমানের দিকে দোয়া করলেন। তিনি বললেন, ইয়া আল্লাহ, রাতের অন্ধকারে মানুষ যখন গভীর ঘুমে অচেতন থাকে, তখন রাত জেগে তার দীর্ঘ ইবাদত এবং উচ্চ কণ্ঠে কান্নার জন্য আপনি তার উপর রহম করুন। হে আল্লাহ, সিয়ামরত অবস্থায় মক্কা এবং মদিনার দুপুরের ক্ষুধা এবং পিপাসার জন্য তার উপর দয়া করুন। হে আল্লাহ, পিতামাতার প্রতি সদয় আচরণের জন্য আপনি তার উপর করুণা বর্ষণ করুন। আসমা বললেন, ইয়া আল্লাহ, আমি তাকে আপনার কাছেই সোপর্দ করছি, তার জন্য আপনি যে ফয়সালা করবেন আমি তাতেই খুশি, তাতেই রাজি। এর বিনিময়ে আপনি আমাকে ধৈর্যশীলদের প্রতিদান দান করুন। আসমার শেষ কথাগুলো আবদুল্লাহর অন্তরে প্রশান্তির পরশ বুলিয়ে দিল। তিনি চলে গেলেন এবং অত্যন্ত ধৈর্য সহকারে সাহসিকতার সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করলেন। মৃত্যুর পূর্বে তিনি কবিতার আবৃত্তি করে বলছিলেন, আমার মা আসমা নিহত হলে আমার জন্য কাঁদবেন না, আমার আভিজাত্য এবং দিনদারি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই, অবশিষ্ট আছে কেবল একখানি ধারালো তরবারি, যা দিয়ে আঘাত করতে করতে আমার ডান হাত অচল হয়ে গেছে। সেই দিন সন্ধ্যার আগেই আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা তিনি শাহাদাত বরণ করলেন। আবদুল্লাহ ইবনে জুবাইরের সাথে আবদুল্লাহ ইবনে মতি তিনিও শাহাদাত বরণ করেন এবং এর আগে হাররার যুদ্ধের সময় তিনি মদিনা থেকে পলায়ন করে চলে এসেছিলেন। তিনি বলছিলেন, মদিনায় হাররার যুদ্ধ ছিল এক ভয়ঙ্কর যুদ্ধ এবং সেই দিন সেখান থেকে পালিয়ে আসার কারণে তিনি খুবই ব্যথিত এবং মর্মাহত ছিলেন এবং তিনি বলছিলেন, আমি সেই ব্যক্তি যে হাররা আক্রমণের সময় পালিয়ে এসেছিল, আর একজন স্বাধীন ব্যক্তি কেবল একবারই পলায়ন করে। 73 হিজরি 17ই জুমাদা আল আউয়াল সেই দিন তারা শাহাদাত বরণ করলেন। শেষ মুহূর্ত পর্যন্ত আবদুল্লাহ ইবনে জুবায়ের তিনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন এবং স্মরণ করা যেতে পারে সেই সময় তার বয়স ছিল 73 বছর। এরপরেও হাজ্জাদের সৈনিকরা তাকে হত্যা করতে সাহস করছিল না, কেউই কাছে আসার সাহস করছিল না, যারাই আক্রমণ করছিল তিনি তাদেরকে প্রতিহত করছিলেন, ফিরিয়ে দিচ্ছিলেন এবং লোকেরা বিস্ময়ের সাথে বলছিল, আল্লাহর কসম, তার মতো আমরা কখনো কাউকে যুদ্ধ করতে দেখিনি। আবদুল্লাহ ইবনে জুবায়ের সম্পর্কে এ কারণেই বলা হতো তিনি একাই যেন 1000 লোকের সমতুল্য, যেমনটা বলা হতো জুবায়ের ইবনে আওয়াম সম্পর্কে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে জুবায়ের সম্পর্কে বলেছিলেন, হাজা ইবনু আবি, যেমন পিতা তেমন পুত্র। হাজ্জাদের সৈনিকরাও বলছিল, যেমন পিতা তেমন পুত্র। যুদ্ধের এক পর্যায়ে যখন সালাতের সময় আসলো, তিনি বললেন, আমাকে সালাত পড়তে দাও। এরপর তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন হারাম শরীফে। যখন তিনি সালাত আদায় করছিলেন, এরকম সময়ে হাজ্জাদের বাহিনীর কিছু উশৃঙ্খল ব্যক্তি পাথর নিক্ষেপ করল তার দিকে এবং সেগুলো বেশ বড় আকৃতির পাথর ছিল, ফলে তিনি আহত অবস্থায় মাটিতে পড়ে গেলেন এবং তিনি মাথায় আঘাত পেয়েছিলেন, মারাত্মকভাবে জখম হয়েছিল। এরপর হাজ্জাদের বাহিনীর একজন ব্যক্তি এসে তরবারি দিয়ে তাকে আঘাত করল এবং তার শিরচ্ছেদ করল। হাজ্জাজ আবদুল্লাহ ইবনে জুবায়ের মৃতদেহ উঠিয়ে নিল এবং মক্কার প্রবেশপথে একটি খুঁটির সাথে সেটাকে ঝুলিয়ে দিল, অর্থাৎ শূলিবিদ্ধ করল, এবং সেটি ছিল লোকজনের আসা যাওয়ার পথে। আবদুল্লাহ ইবনে জুবায়েরকে শহীদ করে দেওয়ার পর হাজ্জাজের বাহিনী তাকবীর দিচ্ছিল, তারা বলছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন সেখানে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা উপস্থিত ছিলেন। তিনি তাদের তাকবীর শুনে আশ্চর্য হলেন। তিনি বললেন, তোমরা তার মৃত্যুতে তাকবীর দিচ্ছ? আল্লাহর কসম, আমি সেই মুসলিমদেরকে দেখেছি যারা তার জন্মের সময় তাকবীর দিয়েছিলেন। ইবনে ওমর তিনি বললেন, আল্লাহর কসম করে বলছি, যারা তার জন্মের সময় তাকবীর দিয়েছিল তারা তাদের থেকে উত্তম যারা তার মৃত্যুর সময়ে তাকবীর দিল। কয়েকদিন পর্যন্ত আবদুল্লাহ ইবনে জুবায়ের মৃতদেহকে সেখানে ঝুলিয়ে রাখা হলো এবং যখনই ইবনে ওমর তাকে অতিক্রম করে যেতেন, তিনি বলতেন, আসসালামু আলাইকা ইয়া আবা হুবায়েব, আসসালামু আলাইকা ইয়া আবা হুবায়েব, আসসালামু আলাইকা ইয়া আবা হুবায়েব। হে আবু হুবায়েব, তোমার উপর শান্তি, তোমার উপর সালাম। একটি মৃতদেহকে এভাবে শুলিবিদ্ধ করে রাখা হয়েছে, যে কারণে লোকেরা এসে হাজ্জাজকে অনুরোধ করল যে তাকে এবার নামিয়ে আনা হোক। কিন্তু হাজ্জাজ বলল, ততক্ষণ নয় যতক্ষণ না তার মা আসমা আমার কাছে বাইয়াত দিচ্ছে। কোথায় আসমা বিনতে আবু বকর, কি তার মর্যাদা, আর কোথায় আব্দুল মালিক ইবনে মারওয়ানের একজন সামান্য সেনাপতি হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ চাইছিল আবু বকরের মেয়ে আসমা এসে তাকে স্বেচ্ছায় বাইয়াত দিবে, এর আগ পর্যন্ত মৃতদেহ নামিয়ে আনা হবে না। কিন্তু আসমা এই কাজে অস্বীকৃতি জানালেন এবং এ কারণে তিন দিন পর্যন্ত সেই মৃতদেহ সেখানে ঝুলন্ত অবস্থায় ছিল। শেষ পর্যন্ত লোকেরা আসমার কাছে গিয়ে অনুরোধ করল এবং বলল, তিন দিন পর্যন্ত মৃত্যুর পরেও তিনি ঝুলন্ত অবস্থায় থাকবেন, এটা উচিত হচ্ছে না, এবং আপনি হাজ্জাজের কাছে না যাওয়া পর্যন্ত আবদুল্লাহর লাশ নামানো হচ্ছে না। ফলে বাধ্য হয়ে আসমা শেষ পর্যন্ত আসলেন এবং হাজ্জাজের সামনে দাঁড়ালেন, আরেকদিকে তার ছেলের ঝুলন্ত লাশ। সেই সময়ে আসমা প্রায় 100 বছর বয়স এবং তিনি ছিলেন অন্ধ, দৃষ্টিশক্তিহীন। হাজ্জাজের পাশে দাঁড়িয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত শান্ত এবং দৃঢ়ভাবে বললেন, ইসলামের এই যোদ্ধার, এই অশ্বারোহীর কি এখনও সময় হয়নি যে সে কিছুটা বিশ্রাম নেবে? আসমাকে ঘিরে সেখানে জনতার ভিড় সৃষ্টি হলে হাজ্জাজ লোক পাঠালো যেন তিনি সেখান থেকে চলে যান, কিন্তু আসমা যেতে অস্বীকৃতি জানালেন। এরপর হাজ্জাজ বিন ইউসুফ আবারও লোকমারফত পাঠালো, আসমা যদি স্বেচ্ছায় চলে না যান তাহলে তাকে চুলের গোছা ধরে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে। কিন্তু আসমা তিনি হাজ্জাজের হুমকি ধামকির মুখে ভীত হলেন না। সত্য উচ্চারণ এবং সাহসিকতা ছিল আবু বকরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য। আমরা সেই দিনটির কথা স্মরণ করতে পারি যেই দিন ছিল হিজরতের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক যখন হিজরত করেছিলেন, তাদের হিজরতের খবর পেয়ে আবু জাহেল সরাসরি চলে এসেছিল আবু বকরের বাড়িতে। বাড়িতে এসে সে কাউকে পেল না, শুধুমাত্র আসমাকে দেখতে পেল, এবং আসমার কাছে আবু জাহেল জানতে চেয়েছিল, কোথায় তোমার পিতা? আসমা বললেন, তিনি জানেন না। তখন পাপিষ্ঠ আবু জাহেল আসমার গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিয়েছিল, কিন্তু সেই অবস্থাতেও আসমা এতটুকু ভীত হননি। তিনি সাহসী কণ্ঠে আবু জাহেলের প্রতি উপযুক্ত উত্তর প্রদান করে বলেছেন, তুমি একজন কাপুরুষ, পুরুষদের কাছে পরাজিত হয়ে এখন মেয়েদের গায়ে হাত তুলছ। সেই বয়সে আসমা যখন কিনা আবু জাহেলকে মোকাবেলা করেছেন, সেই আবু জাহেলের তুলনায় হাজ্জাজ আর কতটুকু বড় জালিম। কাজেই তিনি হাজ্জাজের সামনে দাঁড়িয়ে বলিষ্ঠ কণ্ঠে সত্য উচ্চারণ করলেন, দাঁত ভাঙা জবাব দিলেন। হাজ্জাজ বলছিল, তোমার ছেলে আল্লাহর ঘরে ধর্মদ্রোহী কাজ করেছে, এই জন্যই আল্লাহ তাকে কঠিন শাস্তি দিয়েছেন। কিন্তু আসমা বললেন, তুমি একজন মিথ্যাবাদী, আমার ছেলে কখনোই ধর্মদ্রোহী নয়। সে সাওম পালনকারী, রাত জেগে আল্লাহর ইবাদতকারী, সে আল্লাহ ভীরু, অত্যধিক ইবাদতকারী, পিতামাতার অনুগত এবং বাধ্য সন্তান। আর তুমি জেনে রাখো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি, সাকিফ বংশে একজন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে এবং একজন মুবির বা ধ্বংসকারীর আবির্ভাব ঘটবে। সেই মিথ্যাবাদী অর্থাৎ আল মুক্তারা সাকাফিকে তো আমরা আগেই দেখেছি, আর জালিম হচ্ছ তুমি, যাকে এখন আমি দেখছি। আসমা রাদিয়াল্লাহু আনহার কণ্ঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের কথা শুনে হাজ্জাজ অপ্রস্তুত হয়ে গেল, উত্তেজিত হল, বসা অবস্থা থেকে দাঁড়িয়ে গেল, কিন্তু মুখে বলার মতো কোনো জবাব খুঁজে পেল না। সে সেখানে নিশ্চুপ দাঁড়িয়ে রইল। অন্যান্য বর্ণনায় আরও এসেছে, আসমা বলছিলেন, তুমি আবদুল্লাহর দুনিয়া নষ্ট করেছ আর সে তোমার আখিরাতকে নষ্ট করে দিয়েছে। তিনি আরও বললেন, আমি শুনেছি তুমি তাকে জাতুন নিকাতাইনের পুত্র বলে ঠাট্টা করেছ। আসমা বললেন, আল্লাহর কসম, আমি জাতুন নিকাতাইন অর্থাৎ দুইটি কোমর বন্ধনী ব্যবহারকারী। একটি কোমর বন্ধনী দিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের জন্য খাবার বেঁধেছিলাম, আরেকটি কোমর বন্ধনী আমার কোমরেই আছে। আবদুল্লাহ ইবনে জুবায়েরের শাহাদাতের প্রায় 20 দিন পর আসমা রাদিয়াল্লাহু আনহা তিনিও মৃত্যুবরণ করেন। আবদুল্লাহর শাহাদাতের পর তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেন, ইয়া আল্লাহ, আবদুল্লাহর গোসল দাফন কাফনের আগে যেন আমার মৃত্যু না হয়। আসমা রাদিয়াল্লাহু আনহা প্রায় 100 বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং মুহাজির পুরুষ এবং মহিলা সাহাবিদের মধ্যে তিনিই ছিলেন সর্বশেষ মৃত্যুবরণকারী সাহাবি। আবদুল ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে যে সকল বিশিষ্ট সাহাবা ইকরাম মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে রয়েছেন উসাইদ ইবনে হুদায়ের এবং আমর ইবনুল আসির ছেলে আবদুল্লাহ, নুমান ইবনে বাশির, জায়েদ ইবনে আরকাম, আদি ইবনে হাতিম এবং কুরআনের মুফাসসির সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সম্মানিত শ্রোতা, সাহাবাদের জীবনী আলোচনায় এটাই ছিল আমাদের শেষ পর্ব। উল্লেখ্য, 73 হিজরিতেই সাহাবিদের সময় শেষ হয়ে যায়নি, এরপরেও অনেক সাহাবা একরাম জীবিত ছিলেন, তবে অল্প কয়েকজন ব্যতীত বিশিষ্ট সাহাবিদের মধ্যে তেমন কেউ জীবিত ছিলেন না। উদাহরণস্বরূপ আবু সাঈদ আল খুদরি এবং আবদুল্লাহ ইবনে ওমর রাফি বিন খুদাইজ তারা মৃত্যুবরণ করেছেন 74 হিজরিতে। জাবির বিন আবদুল্লাহ তিনি মৃত্যুবরণ করেছেন 78 হিজরিতে। ওদিকে বাসরায় ছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে যিনি দীর্ঘ হায়াত পেয়েছিলেন। তিনি মৃত্যুবরণ করেছিলেন 93 হিজরিতে। প্রখ্যাত সাহাবিদের মধ্যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই ওলামায়ে কেরাম সবার শেষে মৃত্যুবরণকারী সাহাবি হিসেবে চিহ্নিত করেছেন। তবে ইমাম আয-যাহাবি রহিমাহুল্লাহ তিনি সাহাবি আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবার শেষে মৃত্যুবরণকারী সাহাবি বলেছেন। তার মৃত্যুর সময় নিয়ে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, তবে ইমাম আয-যাহাবি উল্লেখ করেছেন তিনি 110 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ দিনগুলোর একটিতে তিনি বলেছিলেন, তোমরা কি জানো আজকের এই রাতের গুরুত্ব কী? আজ যারা জীবিত আছে তাদের কেউই আজ থেকে 100 বছর পর জীবিত থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের কারণে 110 হিজরিকেই সাহাবিদের সমাপ্তির সময় হিসেবে নির্ধারণ করা হয়। মোটা দাগে হিজরির প্রথম শতাব্দী হচ্ছে সাহাবিদের সময়, এরপর দ্বিতীয় এবং তৃতীয় শতক পর্যন্ত সেই সময় হচ্ছে তাবেঈ এবং তাবে তাবেঈদের। নববী যুগের পর শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবায়ে কেরামদের যুগ, তারাই ইসলামের শ্রেষ্ঠ প্রজন্ম, সেই সময়টাই ইসলামের শ্রেষ্ঠ যুগ। যদিও তাদের সময়কালের শেষের দিকে বিভিন্ন ফিতনার আবির্ভাব ঘটেছিল, তবুও পরবর্তী যুগের ফিতনার তুলনায় সেগুলো খুবই সামান্য। সেই সকল কঠিন পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছেন এবং তাদের মর্যাদা বৃদ্ধি করেছেন। সাহাবায়ে কেরাম নিজ নিজ অবস্থান থেকে যে বিষয়কে সত্য এবং সঠিক বলে বুঝতেন তার পক্ষেই তারা অটল থেকেছেন, লড়াই করেছেন এবং মৃত্যুবরণ করেছেন। ইমাম আহমদ বিন হাম্বলকে আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে সংঘটিত ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি এই আয়াত তিলাওয়াত করেছিলেন।
তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন।
তারা ছিল এমন এক জাতি যারা বিগত হয়েছে, তারা তাই পাবে যা তারা অর্জন করেছে এবং তোমরাও তাই পাবে যা তোমরা অর্জন করছো, আর তারা কি করতেন সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। সাহাবিদের জীবনী আলোচনার শেষের অংশে ফিতনা সংক্রান্ত এই ঘটনাগুলো উল্লেখ করার উদ্দেশ্য হলো এসব ঘটনাকে কেন্দ্র করে যেসব ভুল এবং মিথ্যা প্রচলিত রয়েছে সেগুলোর অপসারণ করা। সাহাবিদের বিরুদ্ধে বা কোনো দলের বিরুদ্ধে কাউকে খেপিয়ে তোলা বা কারো প্রতি বিদ্বেষ জাগিয়ে তোলা কখনোই আমাদের উদ্দেশ্য নয়। সাহাবিদের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান হলো, আমরা সকল সাহাবা একরামদেরকেই ভালোবাসি এবং তাদের দোষ ত্রুটি অনুসন্ধান করি না, তাদের নিন্দা মন্দ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, তোমরা আমার সাহাবাদের গালমন্দ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আল্লাহ আমার পর আমার সাহাবাদেরকে আক্রমণের লক্ষ্যবস্তু বানাবে না। যে তাদেরকে ভালোবাসে সে আমার প্রতি ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসে, আর যে তাদেরকে ঘৃণা করে এর মাধ্যমে সে আমার ঘৃণা অর্জন করে। যে তাদের ক্ষতি করে সে আমার ক্ষতি করল, আর যে আমার ক্ষতি করে সে আল্লাহর ক্ষতি করতে চাইল, আর যে আল্লাহর ক্ষতি করতে চাইল তাকে পাকড়াও করা হবে। সবশেষে সাহাবায়ে কেরামদের জীবনী আলোচনার এই সিরিজের সমাপ্তির এই ক্ষণে আবারও আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন শেষ পর্যন্ত এই কাজকে নিয়ে আসার সক্ষমতা প্রদান করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদের যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করেন এবং আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নেন, এতে বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন। একই সাথে শ্রোতাদেরকেও ধন্যবাদ দিতে চাই যারা মনোযোগ সহকারে সকল আলোচনায় আমাদের সাথে ছিলেন। আমরা আশা করি আমাদের এই নিবেদন আপনারা উপভোগ করেছেন এবং এটি আপনাদের দিনের উপকারে এসেছে। আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই দোয়া করি তিনি যেন আমাদেরকে সত্যের উপর রাখেন এবং সকল ফিতনা থেকে আমাদেরকে নিরাপদে রাখেন, এই উম্মাহকে একত্রিত রাখেন এবং ইসলাম ও মুসলিমদের শক্তি ফিরিয়ে দেন। ওসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।